This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
ভয় পেত সাধারণ কামরা দেখে, যেন একটা সাদা কাপড়ে না দেখে কালো কাপড়ে ঢাকা একটা লাশ।
জীবন কখনো জীবন্ত লাশ। জীবন শূন্যের মাঝে সম্ভাবনা।
ও সব রেডি করছে আমাকে জবে করবে, ওই মানুষটা সিচুয়েশনে কিরকম হতে পারে।
জীবন তীব্র ভাবে বেঁচে থাকার আকুতি।
এত টাকা আর্ন করতে চাই, অ্যাটলিস্ট মা বাবা যেন কিনতে পাওয়া যায়।
জীবন আজন্ম হেরে না যাওয়া চ্যালেঞ্জ। জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়, জীবনের গল্প।
ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 89.20 তে প্রতি বুধবার রাত 11:30 ABC রেডিওতে। ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 89.20। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 89.20 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং রমজানের এই পবিত্র রাতে যারা সমস্ত ক্লান্তি নিয়ে দিন শেষে রোজার শেষে আজকের এই অনুষ্ঠানটি শুনতে বসেছেন, তাদেরকে একেবারে শুরু পর্যন্ত শোনার আমন্ত্রণ জানিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত শোনার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 89.20। হ্যালো 89.20 নিয়ে নতুন করে বলার কিছুই নেই। হ্যালো 89.20 আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রাণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এসে মানুষ তার জীবনের গল্প বলে। তো আজকের এই অনুষ্ঠানে তার জীবনের গল্প বলার জন্য কে রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে পরিচিত হব। তবে তার আগে বলতে চাই, যদি আপনি এই অনুষ্ঠানে আসতে চান আপনার জীবনের গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এছাড়া চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সবার একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমি প্রত্যেককে বিশেষভাবে বিনীতভাবে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত শোনার জন্য। কেন বলছি সেটা আপনারা অনুষ্ঠান শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি প্রথমে আপনার নাম, আপনার নামটা একটু বলবেন?
রুমান ইসলাম।
রুমান ইসলাম, ডাক নাম
রুমা।
ফাইন, আপনার আনুমানিক বয়স 30-এর উপরে হবে। আপনি কোথায় থাকেন, বর্তমানে থাকছেন কোথায়?
যাত্রাবাড়ি 4 নম্বর গেট বিবেক বাগিচা।
আপনি সবসময় এভাবে আসতেই কথা বলেন সবার সাথে?
হ্যাঁ,
ঠিক আছে, বলুন। আমরা সাধারণত যেটা হয় যে হ্যালো 89.20 তে একেবারে শৈশব থেকে শুরু করি, দূর থেকে মনে থাকে, তো আজকেও ব্যতিক্রম হবে না। আমাকে একটু বলবেন যে আপনি আমাদের সঙ্গে তো ফোনে আপনার জীবনের গল্প বলতে চেয়েছিলেন, আপনি জানলেন কিভাবে অনুষ্ঠানটা সম্পর্কে?
আমি আসলে ওইটা জানতাম না, রেডিও শোনা হয় না আমার। তো আমার মাঝখানে খুব সমস্যা গেল, অনেক ভয় ভয়। তো আমার একটা বান্ধবী আছে, ওর অ্যাবসেন্ট, ওর বাসায় আমি গিয়েছিলাম। যাওয়ার পর মার সাথে আমি এটা আলোচনা করি আমার সমস্যাটা নিয়ে। তারপরে উনি আবার ওনার ছেলে মেয়েদের সাথে আলোচনা করে, আমার বান্ধবীর ভাই বোনের সাথে। তো ওর ছোট ভাই আমাকে বললো, আপু আপনি কাজ করতে পারেন, এখানে আপনি রেকর্ডিং করে পাঠান, দেখেন ওনারা যদি ডাকে আপনার এখানে কোনো কাজ আসতে পারে, কিছু হতে পারে।
তারপর আপনি রেকর্ডিং করে পাঠিয়েছেন?
আমি রেকর্ডিং করে পাঠিয়েছি।
আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাই যে ছেলে মেয়ে আপনাদেরকে এই পরামর্শ দিয়েছে, এবং আমরা শাকিল, এবং একই সাথে আমি আল্লাহকে ধন্যবাদ জানাই এই কারণে যে একটা অনুষ্ঠান মানুষের জীবনে এতটা আস্থার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি, যে আমি সবাইকে আজকে নক করতে চাই। আমি একটা উদাত্ত আহ্বান জানাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, নট অ্যাজ এ আরজে, আমি আপনার পাশের বাড়ির খুব পরিচিত একজন মানুষ হিসেবে, শুধুই কিবরিয়া হিসেবে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আজকের এই জীবনের গল্পটি যত কষ্টই হোক আপনার, আপনাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আজকের এই জীবনের গল্পটি শুনবেন সবাই মনোযোগ দিয়ে। এবং সাধারণত আমি কখনোই এইভাবে রিকোয়েস্ট করি না কাউকে, আজকের এই জীবনের গল্পটি শোনার জন্যে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, এবং আই বিলিভ কেন করছি সেটা আপনারা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যে আমার এই রিকোয়েস্টের পেছনের কারণ কি। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই যারা আপনাকে সাজেস্ট করেছেন তাদেরকে, যে তারা হ্যালো 89.20 কে, ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 89.20 কে এতটা আস্থার জায়গায় রেখেছেন। জি, আপনি শুরু করুন, আপনার শৈশব থেকে শুরু করুন।
আমার শৈশব শুরু হয় সরকারি প্রাইমারি স্কুল থেকে, আমি ক্লাস 1 এ পড়ি ওখানে।
আপনার বাড়ি কোথায় ছিল?
আমার বাড়ি বিক্রমপুর।
বিক্রমপুরে,
লৌহজংখানাতে
বিক্রমপুরে।
আপনার
ফ্যামিলি সম্পর্কে একটু বলেন, আপনার বাবা কি করতেন?
আমার বাবা ব্যবসা করতেন।
আচ্ছা, আপনার ভাই বোন কজন ছিলেন?
আমার ভাই বোন পাঁচ ভাই তিন বোন।
পাঁচ ভাই তিন বোন।
আমার পড়াশোনা শুরু হয় সরকারি বিদ্যালয় থেকে। আমার একজন প্রাইভেট টিউটর ছিল, ওনার কাছে আমরা ভাই বোনের লেখাপড়া শিখেছি, আমার হাতের খড়ি ওনার কাছ থেকে। যখন আমি ক্লাস টু তে উঠব তখন আমার অন্য টিচার পাল্টালো, সে বলল যে ওকে প্রাইমারি স্কুলে না রেখে আমার ভাইয়ার কথা বললো, ও যখন সে লক্ষ্মীবাজার মুসলিম গভর্নমেন্ট স্কুলে পড়ে তো ওকে ওখানে ই করা হোক, তো আমাকে ঢাকা সেন্ট্রাল গার্লস স্কুলে ভর্তি করা হলো ক্লাস টু তে। আমি এখানে পড়ছি, ভাই বোন ছিল আমার ছোট, অনেকগুলো ভাই বোন, ভাই বোনকে আমার টেক কেয়ার করতে হতো, আমি পড়াশোনার সময়টা পেতাম না। আমি স্কুলে আসতাম সমস্ত কাজ শেষ করে, তারপরে আমাকে প্রায় শাস্তি পেতে হতো। তারপরে আমি টিফিন টাইমে খেলতে না গিয়ে আমি বেশিরভাগ সময় ক্লাসে বসে ক্লাসে পড়া বুঝে নিতাম। কিন্তু যতই পড়ার অনীহা থাকুক বা পড়তে না পারি আমার পাশ নম্বরটা উঠতো। এইভাবে আমি স্কুলে ফাঁক পর্যন্ত পড়াশোনা করি। তারপরে আমি চলে যাই ঢাকা গ্র্যান্ডের স্কুলে। বড় ভাই ছিল, সে আমার থেকে সাত বছরের বড়, তো ও আর আমি পাশাপাশি মানে হাইটে সমান হয়ে আসছিলাম, তো আমরা দুজন খুব বন্ধুর মতো চলাফেরা করতাম। আর ও প্রতিদিন আমার জন্য চেয়ারম্যান অফিস থেকে একটা করে লাল গোলাপ নিয়ে আসতো।
আপনার জন্য?
হ্যাঁ, নিয়ে এসে আমার চুলে লাগিয়ে দিত। আমার চুলগুলো খুব সুন্দর ছিল ছোটবেলা, আর আমি দেখতে কিছুটা কিউট ছিলাম।
ওকে, আপনার মানে আপনার বড় ভাইয়ের সাথে আপনার সম্পর্ক খুব ভালো ছিল?
ভালো ছিল।
আপন বড় ভাই?
হ্যাঁ, আপন বড় ভাই।
ওকে,
তো আমাকে সবসময় এরকম করতো, আর আমাকে স্কুলে কখনো একা যেতে দিত না। আমার জীবনে আমি কোথাও একা যেতে পারিনি। আমি একা চলতে পারতাম না কখনো, কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতাম না। আমার সবকিছু থেকে ভয় ছিল ছোটবেলা।
কেন ভয় লাগতো
জানি না। আমি ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিলাম। আমার খুব ঝাপসা ভাবে মনে আছে, আমার পরনে খুব সুন্দর একটা ফরক ছিল, দামি একজোড়া জুতো ছিল পায়ে, আমি খুব সুন্দর একটি বিবি ছিলাম। আমাকে রেল লাইনের পাশে অনেকগুলো লোক পেয়েছিল, ওরা অনেক খুঁটিয়ে খুঁটিয়ে মানুষকে জিজ্ঞেস করে তারপর আমাদের বাসায় নিয়ে আসে।
ওকে, তখন কি আপনি কোন স্কুলে পড়ছেন বা এরকম?
না, তখন
আপনি স্কুলে পড়েননি, মানে স্কুলে পড়ার আগের মেমোরি?
পড়ার আগে।
ওকে, আপনি বোন কি একটাই ছিলেন আপনার ফ্যামিলিতে?
পাঁচ ভাই তিন বোন আমরা।
পাঁচ ভাই তিন বোন। বোনদের মধ্যে আপনি সবার ছোট?
আমি সবার বড়।
সবার বড়?
আচ্ছা। তারপর থেকে আমাকে আর কোথাও যেতে দেওয়া হতো না,
আলাদা করে টেক কেয়ার করা হতো। সবার সব ভাই বোনদের সাথে যেরকম ব্যবহার করতো তার চেয়ে কি আলাদা করে আপনার সঙ্গে ব্যবহার করা হতো?
হ্যাঁ, আমাকে এমনকি পাশে ঘরে যেতে দেওয়া হতো না, কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না, আমি সারাক্ষণ ঘরে থাকতাম। আর আমি ছোটবেলা থেকেই খুব চঞ্চল ছিলাম না, খুব শান্ত ছিলাম না। তবে আমি কখনো আমাকে কেউ মারলে বা কেউ অন্যায় করলে আমি প্রতিবাদ করতে পারতাম না। আমি যখন বেশি হয়ে যেত তখন বসে বসে কাঁদতাম। প্রায় দেখতাম আমার মা অন্যান্য বাচ্চাদের সাথে যেমনটা করে আমার সাথে তেমনটা করে না।
কিরকম
মানে ওদিকে যেমন স্পেশালটা বেশি দিচ্ছে,
ফোকাসটা বেশি দিচ্ছে?
হ্যাঁ, ফোকাসটা বেশি দিচ্ছে, আমাকে একটু কম দিচ্ছে। তারপর আমাকে একটু কাজের ব্যাপারে সহযোগিতা করার জন্য বলতো, তারপর আমি কোথাও গেলে খুব রাগ করতো, খুব শাসন করতো। তো এরকম থেকেই মানে আমি একেবারে ই হয়ে গেছিলাম যে আমার একা কোথাও যাওয়ার মতো মন মানসিকতা ছিল না, বা কোনো সিদ্ধান্ত নিব কোনো ডিসিশন নিব এরকম কিছু ছিল না কখনো।
অতিরিক্ত শাসন হতো?
অতিরিক্ত।
বাবাও কিরকম অতিরিক্ত শাসন করতো?
না, বাবা আমাকে খুব আদর করতো।
আচ্ছা।
আদর করতো বলতে গেলে আমার ফ্যামিলি চাচাতো মামতো যারা আছে ওদের মধ্যে আমি ছিলাম মেয়েদের মধ্যে সবচেয়ে দেখতে ভালো এবং শান্ত শিষ্ট ছিলাম। আমার চাচারা যদি কেউ জিজ্ঞেস করতো যে কে এই মেয়েটা কে, তো খুব সুন্দর করে বলতো আমার মেয়ে তার মেয়ে। আমার বড় চাচা বলতো আমার মেজ ভাইয়ের মেয়ে। এই জন্য ছোটবেলার থেকে আমাকে সবাই একটু কেমন করতো, আমার চাচাতো বোনরা মামাতো বোনদের ঈর্ষার চোখে দেখতো, মানে আমার ভালো দিকটা ওরা দেখতেই পাওয়া পারতো না, সবাই আমাকে এড়িয়ে চলতো।
মানে চাচাতো বোন অন্যান্যরা আপনাকে জেলাস ফিল করতো?
জেলাস ফিল করতো, কারণ চাচারা আমাকে নিয়ে
বেশি বেশি মাতামাতি করতো,
মাতামাতি করতো। তারপর আমরা একবার যখন ক্লাস ফাইভে পড়ি তখন সিলেটে গেলাম পুরো ফ্যামিলি। তখন সিট নেই, আমার কিন্তু বুকিং করে রেখেছিল টিকিট, কিন্তু সিট পাচ্ছি না, সবাই এলো পাথর হয়ে আছে। তো পাশে ঠিকই ছিল পুলিশ সার্জেন্ট যাচ্ছিল আর সাংবাদিক, তো ওরা আমাকে দেখে সিটটা পুরো খালি করে দিল। কি বললো কালচে আমাকে বলতেছে মামুনি তুমি এখানে বসো। তো আমাকে বলতেছি কোথায় যাচ্ছ তোমরা? আমি বললাম সিলেট যাচ্ছি আমরা বেড়ানোর জন্য। তুমি কার সাথে যাচ্ছ? বললাম আব্বু আম্মুর সাথে। অনেককে আমার মাকে দেখে বলছে অনেককে বললাম আম্মু তোমার আম্মু? হ্যাঁ আমার আম্মু, আমার আম্মু ছিল কালো।
মানে
রাস্তা দিয়ে যারা হেঁটে যেত পাশাপাশি ফ্ল্যাটে বা বাড়ির যে দেখতো সে আমাকে মানে তুলে নিত, হ্যাঁ তুলে নিয়ে আদর করতো। তো আমরা সিলেটে গেলাম, যে আমরা থাকলাম অনেকদিন ওখানে, সাত আট দিন। যখন অসুস্থ হতাম আমি, আমার মাকে আমার বাবা বেশি টেক কেয়ার করতো আমাকে। আমার মাকে কখনো দেখতাম না আমার জ্বর হলে সে ভাবনা করে বা একটু পানি না, আমার মা আমার ভাইদেরকে বেশি করতো। কিন্তু আমি যে সারাদিনে কিছু খাইনি সেটা তার কোনো খেয়াল ছিল না। আর বেশি করতো আমাকে ভাইয়াদের খাবার টাবার রেডি করা দেওয়ার জন্য, ধমক দিতে থাকতো, শাসন করতো। আমার সারাক্ষণ কাটতো মার কাজকর্ম করে, আর অবসর টাইমে ভাই বোনদের ছোট ভাই বোন যারা ছিল তাদেরকে কোলে রেখে গল্প শোনানো বা ঘুম পাড়ানো। তো আমি সেই ফাঁকে ওদেরকে কোলে নিয়ে পায়ের উপর রেখে আমি আমার পড়াটা বুঝে নেওয়ার চেষ্টা করতাম।
এটা আপনি কোন ক্লাসে থাকতে করতেন?
এটা আমার ক্লাস টু তে থেকে শুরু হয়।
ক্লাস টু তে থাকা অবস্থায়?
হ্যাঁ।
মানে আপনার বাকি ভাই বোনগুলো তো আরো ছোট ছিল?
হ্যাঁ হ্যাঁ।
ওকে।
তো আমার মাঝে মাঝে মনে হতো খুব কান্না পেত, অন্য অন্য আমার সাথে যারা পড়াশোনা করতো তাদের মারা কিভাবে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতো, পরীক্ষার হলের পাশে দাঁড়িয়ে থেকে তাদেরকে পড়া বলে বলে দিত, তখন আমার খুব কান্না আসতো যে আমার মা তো এমন না। তারপর ক্লাস ফোরে যখন পড়তেছি তখন একদিন খুব বৃষ্টি, খুব বৃষ্টি। আমার সাথে আমার একটা বান্ধবী ছিল, তো ওদের বাসায় এর আগে আমি আরো দুবার গিয়েছি। তো সেদিন বৃষ্টি হচ্ছে, আমাকে বলে তুমি আসো আমাদের বাসায় আসো, বৃষ্টি কমলে আমি পৌঁছে দিয়ে আসবো। বলার পর আমি ঠিক আছে ওদের বাসায় গেলাম। বাসায় গিয়েছি আর এমন বৃষ্টি, বৃষ্টি নামছে তো নামছে, আর আমরা ঘুমাইছি ও বাসায় গেছি পর খালাম্মা খাবার টাবার দিয়েছে খায়া যে ঘুমাসছে আর কোনো ইয়ে নেই, ঘুমাই গেছে, চারটা বেজে গেছে। এদিকে তো বাসা আব্বাস হই হই রব পড়ে গেছে, পুলিশ থানায় নিয়ে ই করছে, করে এখন বলতেছে রেডিও অফিসে ই করবে। এদিকে এসে দেখে আমার মা খুব কান্নাকাটি, খুবই আব্বাও মুখ চোখ কালো হয়ে গেছে, তারা রেডিও অফিসে যাচ্ছে করার জন্য, আর
আমার রেডিও অফিসে যাচ্ছে হারানো বিজ্ঞপ্তি,
হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জন্য। তারপর আমি যাওয়ার পর আমার মা কি করলো, কিভাবে যেন দৌড় টোড় দিয়ে পানির সাথে তেল টেল মিক্স করে আমাকে গোসল করালো, দোয়া টোয়া পড়লো, পরে আমাকে ঘরে নিয়ে গেল।
মানে বুঝতে পারছি যে কেন আপনাকে আসলে ঘরের মধ্যে সবসময় চোখে চোখে রাখবো,
তাদের একটা ভয় ছিল যে
আপনাকে নিয়ে যাবে,
কিডন্যাপ করতে পারে আমাকে,
কিডন্যাপ করতে পারে আপনাকে। মানে এতটাই বেশি সুন্দর ছিল ছোটবেলাতে এবং এতটাই বেশি আদরের ছিল যে
আমি সবসময় শার্ট প্যান্ট পরতাম, আমার ভাইয়াকে ড্রেস দেওয়া হতো আমাকে সেই ড্রেস দেওয়া হতো, আর আমার চুলগুলো সবসময় এতটুকু ছিল বয়কট স্টেপ করা। সবাই বলতো খান সাহেবের এই ছেলেটা না একেবারে মেয়েদের মতো। দাওয়াত খেতে যেন আমাদের দুই ভাই আর আমাকে আব্বা পাঠাতো, আব্বা আম্মা যেত না। তো সবাই বলতো খান সাহেবের তিন ছেলেকে পাঠিয়েছে, তারা দুজন আসেনি, আর এই ছেলেটা তো সুইট কেন একেবারে মেয়েদের মতো। তারপর আমার ভাই, ভাইয়ের সাথে ভালো রিলেশন ছিল, ওর সাথে আমি এমন ভাবে ঘুরতাম যে আমরা বড় হয়েও আমার হাইট খুব বাড়ন্ত ছিল। আমি 12 বছর বয়স যখন আমার পড়েছে তখন আমাকে দেখলে মনে হতো 18 এরকম, আর নানান জায়গা থেকে ডিস্টার্ব করা হতো, ডিস্টার্ব করা হতো বিধায় আমার ভাইয়া খুব গাইড করতো আমাকে,
24 ঘন্টা চোখে চোখে।
হ্যাঁ, আমার মা খুব গাইড করতো, কারোর সাথে কথা বলতে দিত না, কারোর সাথে চলতে দিত না, কোনো ঘরে যেতে দিত না। কোথাও যদি যাই আমার আব্বা আম্মা সাথে নিয়ে যায়, সাথে নিয়ে আসে। আমার জীবনে বিয়ের আগ পর্যন্ত আমি কোথাও একটি রাত থাকতে পারিনি, একটি দিন আমি একা কোথাও কাটাতে পারিনি। স্কুলে যখন আমি পড়তাম প্রায় আমার পড়াশোনা খারাপ হতো।
কেন খারাপ হতো?
খারাপ হতো, আমি পড়তে পারতাম না বাসায়, সময় পেতাম না, আমার চোখ গুলোতে কান্না চলে আসলে তো পানিগুলো টলটল করতো, তো টিচার আমার চোখের দিকে তাকালেই বলতো বসো, আমাকে আর শাস্তি দিত না।
হ্যাঁ,
আর আমি এই জিনিসটাই ছিল আমার সবচেয়ে বেশি, আমি কান্না করে দিতাম অনেকগুলো ছেলে দাঁড়িয়ে থাকতো। তো একদিন একটা ছেলে কি যেন বলে, বলার পর তখন আমি যেন কেমন করে বলে ফেলে, হ্যাঁ গুন্ডা হলো, গুন্ডা আমাদের অনেক দেখা আছে। দেখা আসার পর ওরা খুব মানে ব্যাপারটা নিয়ে মজা খুব হাসাহাসি হয় আর কি। কিন্তু আব্বা কেন জানে আমি জানি না, আমার ভাইও তার পরে কিছুদিন পরে আমাদের বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাকে স্কুলটা চেঞ্জ করে দিল।
ওকে, এই বিষয়টা কি জানতো?
ছাত্র আসে একজন, ওরা ওদেরকে বাড়িওয়ালা বাসা ভাড়া দিতে চায় না ব্যাচেলার বলে, কিন্তু ওরা খুব রিকোয়েস্ট করে ওই রুমটা ভাড়া নেয়। তো চারটা ছেলে আমার আব্বা আম্মা খুব নার্ভাস ফিল করতো সবসময়, তো আমাকে বলছে যতটা সম্ভব ওদের সামনে যেন না দেয়।
আপনাকে এটা বললো?
হ্যাঁ। তো একদিন আমি বাথরুম থেকে মুখ ধুয়ে বের হচ্ছি, এই টাইমে একটা ছেলে আসে তাকে এক বোতল পানি দেওয়ার জন্য,
মানে ওই পানি চাই আপনার কাছ থেকে?
হ্যাঁ, আমার কাছ থেকে পানি চায়। দিয়ে এসে আমি ঘরে খুব রাগ দেখালাম যে আমি গিয়েছি এখন বাথরুমে, ও কেন যাবে পানি আনতে?
এটা কি কমন বাথরুম ছিল আপনার?
হ্যাঁ।
ওকে ফাইন, আমি একটু জানতে চাই তখন আপনি কোন ক্লাসে পড়ছেন?
ওরা খুব ভালো বিহেভিয়ার দেখাচ্ছে, কোনো খারাপ কিছু নেই। আমার মার সাথে খালাম্মা করে কথা বলছে, এমনকি কোনোদিন বলছে খালাম্মা আমরা কিছু রান্না করিনি, আপনি কি রান্না করেছেন, মিশে যাচ্ছে। তো আমার মাও খুব পছন্দ করছে ওদের, ভাইয়াও পছন্দ করছে, ভাইয়াও তখন ভার্সিটিতে পড়ে, তো একই সাথে পড়ে, ওদের সাথে গল্প টল্প ভালো হয়। তো আমি জানলাম ভাইয়ার মাধ্যমে যে ওর নাম অরুণ, ওরা ভালো ফ্যামিলি, ওর বাবা ডাক্তার, ওর বড় ভাই ইঞ্জিনিয়ার, আর পুরো ফ্যামিলিতে শিক্ষিত ফ্যামিলি।
ওর ফ্যামিলি কোথায় থাকতো?
বিক্রমপুর।
বিক্রমপুরে। ওকে, আর ও এখানে থেকে
পড়াশোনা
করছে। ওকে, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেবো, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আর আজকের অতিথির ছবি এবং বেশ কিছু ডকুমেন্টস আমাদের ফেসবুক পেজে দিয়ে দেওয়া হবে ঘটনার প্রাসঙ্গিকতায়। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি। 3 মিনিট পরে আপনারা সবাই শোনা শুরু করলেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 এবিসি রেডিও সুমিটি 9.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে জীবনের গল্প বলছে রুমানা। তার জীবনের গল্পে আমরা আবারও ফিরছি, এবং তাকে নিয়ে যাবতীয় ডকুমেন্টস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হবে। আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। যারা এখানে রুমানার মতো জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। হ্যাঁ রুমানা, তারপর?
তারপর এখানে আবার ওদের কিছু পরিচিত লোকজন আসে, যে মেয়েগুলো ছিল আমার বান্ধবীর বান্ধবী। আমার বান্ধবী একদিন শিউলি আসলো, শিউলি বলতেছে এটা তো আমার বান্ধবী, তাই নাকি? তাহলে ডাক আমরা একসাথে গল্প করে। তো ওরা আমাকে ডাকে, আমি যাই না। তো এভাবে আমি দেখতেছি অরুণ ছেলেটা আমাকে যখন তখন মানে কিছু একটা বলতে চাচ্ছে,
ফলো
করছে। একদিন গ্রামের বাড়িতে যাবে সে, আমি তখন রান্নাঘরে, তো সে যেমন আমার আম্মাকে বলতে আসছে, খালাম্মা আমি দেশের বাড়ি যাচ্ছি। সে আমার দিকে তাকিয়ে বলতেছে আমি দেশের বাড়ি যাচ্ছি দুদিনের জন্য, দুদিন পর আমি আসবো। তার কিছুদিন পর পহেলা বৈশাখ, তার বন্ধুরা সবাই বাজার টাজার করে সেদিন আমার মাকে বললো যে খালাম্মা আমাদের সময় দিতে হবে, আজকে আমরা রান্না করবো। আম্মা বললো ঠিক আছে তোমরা রান্না করে নাও। তো ওরা রান্না করছে, ওদের বাসে গেস্ট আসছে, আমাদের ঘরেও খাবার দিয়ে গেছে।
প্রিয় শ্রোতা, আমি আপনার থেকে একটা বিষয় একটু নোট করতে চাই গল্পের মাঝখানে। আমি আমার যে অতিথি রুমাকে থামিয়ে দিয়ে আপনাদেরকে একটু নোট করছি, একটা দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যে গল্পটা এখানে এই ভদ্রমহিলা বলতে এসেছেন, তিনি রীতিমতো কত বড় যুদ্ধ করছেন এই মোমেন্টাতে, এই সময়টাতে, যে দুই ঘন্টা তিনি স্টুডিওতে দিচ্ছেন, দুই থেকে আড়াই ঘন্টা। যারা আজকে তাকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, তারা বুঝতে পারবেন যে উনি এই দুই থেকে আড়াই ঘন্টা মানে যে কোনো যুদ্ধ জয়ের চেয়ে কম বড় ঘটনা না, এই দুই থেকে আড়াই ঘন্টার সময় এই স্টুডিওতে দেয়া। কেনই কথাটা আমি বলছি সেটা আপনারা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন, এবং এটা আমি শেষে রিভিল করবো। এবং সবাইকে আমি পার্সোনালি বারবার রিকোয়েস্ট করছি আজকের এই হ্যালো ইট 920 শেষ পর্যন্ত শোনার জন্য, এবং আমি সবার কাছ থেকে দু ঘন্টা সময় আজকে চেয়ে নিচ্ছি। প্লিজ লিসেন দ্য স্টোরি। ওকে বলুন, রান্না করলো তারা, রান্না করে
হ্যাঁ খাবার দিয়ে গেল। আমাকে সেদিন ওর বোন আসছিল, দুই বোনকে আমার সম্পর্ক অরুণ ওর বোন দেখে আমার জন্য নিয়ে আসছে।
আচ্ছা আচ্ছা।
ওরা দুই বোন এসে আমাদের রুমে আসলো।
আচ্ছা
হ্যাঁ। তোরা দুই বোন আমাকে দেখলো, আমার নাম জিজ্ঞেস করলো, কিসে পড়ি কি করি ইত্যাদি জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে ওর ভাইকে বললো ঠিক আছে। এইভাবে ছেলেটা পরে আমাকে একদিন সরাসরি প্রপোজ করে ফেললো।
কিভাবে?
যে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি কি শুনবে কিনা? তাহলে আমার তো তেমন সময় নেই, আপনি কি বলতে চান জাস্ট এখনই বলে ফেলেন। তো আমাকে বললো আমি তোমাকে পছন্দ করি, তোমার কি এরকম কিছু অনুভূতি হচ্ছে কিনা? তো বললাম না। তো কেন? আমি না, আমি সব কিছু ভাবি না কখনো। তারপর মানে লোকটা এভাবে কথা বলতে থাকলো, কিছুদিন পর পর কথা বলতে থাকলো, আমি এক সময় দুর্বল হয়ে গেলাম ওনার প্রতি ভিতরে ভিতরে।
আপনার তো রেস্ট্রিকশন ছিল তার সাথে কথা বলার, আপনি কিভাবে কথা বলতেন?
দেখা যেত আমি কাজ করছি রান্নাঘরে, ওই টাইমে উনি চলে আসছে, চলে এসে দুটো কথা বলে ফেললো।
এরকম ভাবে ছিল,
এরকম ভাবে ছিল। তো এইভাবে বলতে বলতে সব সময় এক সময় বললো যে দেখো আমি তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো? তুমি বললাম দেখেন আপনি যা ভাবছেন তা হবার নয়, আমার ফ্যামিলি আপনার ফ্যামিলি থেকে অনেক দূরত্ব। কিন্তু উনি তখন পড়াশোনা করছিল, পড়াশোনা করছিল, এদিক থেকে আমার বিয়ের জন্য নানান জায়গা থেকে প্রস্তাব আসতেছে, তারা বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছে। তখন বলতে পারছি না যে আমি এই ছেলেটাকে পছন্দ করি মনের প্রাণে, আবার ছেলেটাকে আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমার ভিতরে একটা সবসময় ভয় কাজ করতো, আমার নিজের থেকে কিছু বলার বা ভাবার মতো আমার কিছু তৈরি হয়নি কখনো।
নিজের মধ্যে তৈরি হয় নিজের পার্সোনালিটিতে, সেটা আপনার মধ্যে ছিল না,
কখনো ছিল না। তারপর আমার মা যিনি কিভাবে জানতে পারে বিষয়টা, আমার মা আমাকে প্রশ্ন করে, আমি বললাম যে ও আমাকে এসব কথা বলেছে,
একদম যা যা বলে সব বলে দিলাম,
সব বলে দিলাম। বলে দেওয়ার পর আমার ভাইয়া বলে যে ওকে জিজ্ঞেস করতে বলো, ও যদি বিয়ে করে এই মুহূর্তে করবে, আর যদি না হয় কখনো যেন ওর পিছনে ঘুরঘুর না করে।
মানে ছেলেটাকে বলতে বলে নাকি আপনাকে বলে?
ছেলেটাকে বলতে পারে। তারপর আমি একদিন আবার কথা বলার সুযোগ হলো, তখন আমি বললাম আপনি কি আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ, আমাকে বিয়ে করলে আপনি আমাকে এই মুহূর্তে বিয়ে করবেন।
আপনার ভাইকে বললো আপনি সেটাই কোট করেছেন?
সেটাই বললাম। আর যদি এই মুহূর্তে আমি না করি আমাকে কখনো আমার পিছনে আর আসবেন না, আমার পড়াশোনা শেষ করতে হবে, আমার ইচ্ছে আমি মাস্টার্স কমপ্লিট করে বাইরে যাব পিএইচডি করার জন্য, আমার ফ্যামিলির সবার ইচ্ছে। আমি সবাইকে যাওয়ার আগে আমি জানিয়ে এনগেজমেন্ট করে যাব, তারপর এসে বিয়ে করব। কিন্তু আমার ফ্যামিলি এটা ওকে
অ্যাকসেপ্ট
করেনি।
আপনার ফ্যামিলির সাথে ওনাদের ফ্যামিলির একটা বড় ইকোনমিক ডিসটেন্স ছিল।
হ্যাঁ। আমি ওকে বলে দিলাম যে না, আপনি আমার পিছনে আর ঘুরঘুর করবেন না প্লিজ। তারপর একদিন আমি আমার চাচার বসে যাচ্ছিলাম, আমার ভাইয়ার এক সিনিয়র বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল, সে আমাকে তুই করে বলতো। তো আমি তার সাথে দেখলাম ওই দোকানের মধ্যে আরেকটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে, সে দেখতে একটু মাস্কান মাস্কান টাইপের। আসলে আমি চলে গেলাম। কিছুদিন পর ওই লোকটাই আমার ভাইয়ের সিনিয়র ফ্রেন্ডের সাথে আমাদের বাসায় আসলো।
আচ্ছা,
তো এইভাবে দু তিন দিন আসলো, ভালো। আসার পর আমাদের ফ্যামিলির একটু কি যেন একটা সমস্যা হয়ে গেল। সমস্যা হয়ে যাওয়ার পর ওই লোকটা হেল্পের দরকার পড়লো, যেহেতু লোকটা সন্ত্রাস, আর সে সমস্যাটা সমাধান করলো।
মানে আপনাদের ফ্যামিলির একটা হেল্পের দরকার পড়েছিল, কি ধরনের হেল্প
ছিল এটা? এটা আমার সমস্যা, আমার ভাইয়ের সাথে কোথাও মারামারি হয়েছিল
এবং এই এই যিনি সন্ত্রাসী ছিলেন তার হেল্প নিয়ে এটা আপনারা সমাধান করলেন।
সমাধান করলাম।
ওকে,
তারপর লোকটা প্রস্তাব দিল আমাকে বিয়ের জন্য, আমার ফ্যামিলি এটা গ্রহণ করলো না, রিজেক্ট করলো। কিন্তু ওই লোক পিছন ছাড়লো না, এইভাবে তিনবার প্রস্তাব আসলো। এর মধ্যে ওর সাথে আমাদের ফ্যামিলি খুবই ক্লোজ হয়ে গেছে।
এই হস্তান ছেলেটার সাথে কি নাম ছিল?
মালিক।
মালিক,
ক্লোজ হওয়ার পর আমাকে সে বলল যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব।
আপনাকে সে বলে দিল?
আমি বললাম যে দেখেন আমার তো আপনাকে পছন্দ না, তোমার পছন্দটা বড় নয়, আমি যে তোমাকে পছন্দ করেছি এটাই বড় কথা।
উনি আসলে আপনাদের ফ্যামিলিতে ক্লোজ হলেন সেটা বড় বিষয় নয়, তার চেয়ে বড় বিষয় হচ্ছে উনি কি আশেপাশে কোথাও থাকতো?
হ্যাঁ,
কোথায় থাকতো?
উনি ক্যান্ডারি এলাকায় থাকতো।
ওনাদের কি ওখানে লোকাল বাড়ি ঘর বাইরে কোনো কিছু ছিল?
না, লোকাল।
কতটুকু জানতে পেরেছিলেন ওই সময়টাতে, কতটুকু জানতেন তার সম্পর্কে?
ওই সময় জানতাম সে বাড়িওয়ালা।
বাড়িওয়ালা? ওকে।
বাড়িওয়ালার সাথে
কি করতো? সে কোনো কিছু করতো? পেশায় কোনো কিছু ছিল?
বলতো কন্ট্রাক্টরি করে।
কন্ট্রাক্টরি করে, আচ্ছা ঠিক আছে। মালিক নাম?
তারপর মানে আমার অনেক জায়গা থেকে বিয়ে প্রপোজ আসে, আসার পর এই লোকটি তিনি কিভাবে ভেঙে ভেঙে দেয় বিয়েগুলো ভেঙে দেয়।
ততদিনে অরুণের সাথে কি হয়েছে?
ততদিনে অরুণের সাথে আমার কোনো যোগাযোগ নেই।
অরুণ কি চলে গেছে আপনাদের ওখান থেকে?
হ্যাঁ, ওরা চলে গেছে আমার বিয়ের পর।
ওকে,
তারপর একদিন আমার ভাইয়ার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ও আমাকে নিজের বোনের মতো আদর করতো। একদিন আমি অরুণের গল্পটা বললাম ওই ভাইয়াকে, বলার পর বলে তুমি আসলে একটা বোকা মেয়ে, তুমি আসলে সত্যিকার জিনিসটা বুঝতে পারো না, চেনো না। আমি বললাম আপনি কি বলছেন যে সে রাইট ছিল? অবশ্যই রাইট ছিল। রাইট ছিল কিনা তোমার কাছে কি তার কোনো ঠিকানা আছে? আমি বললাম হ্যাঁ ঠিকানা আছে। তুমি ওখানে একটা চিঠি দাও। তো আমি শুধু এতটুকুই লিখেছি চিঠিতে যে রোমানা আমি আপনাকে দেখতে চাচ্ছি।
আচ্ছা,
তো সেই চিঠিটা সে পেয়ে সে চলে আসছে আগে। হ্যাঁ, সে আমাকে বলতেছে তুমি কি এখন ভুলতে পারছো আগে এগুলো খুঁজগুলো, এখন কি সহজ হতে পারো? তো আমি বললাম সহজ হতে পারে একটি কারণে, আপনার পড়াশোনা তো অনেক গ্যাপ যাচ্ছে, এক জায়গায় স্টফ হয়ে আছেন, পরীক্ষা হয়নি, পরীক্ষা স্টফ হয়েছিল। তো আমি এখন ভাইয়া বলছে যদি বিয়ে হয় এর মধ্যেই হবে, আর না হলে আমার একটা প্রপোজ আসছে সেখানে বিয়ে হয়ে যাবে, তার জন্য আমি আপনাকে নক করেছি, আপনি কি এই মুহূর্তে বিয়ে করবেন? কয় না, পড়াশোনা শেষ না করে আমি বিয়ে করবো না। আমি বললাম পড়াশোনা শেষ করতে কতদিন লাগছে? সেটা বলতে পারি না, এক বছর হতে পারে, দু বছর হতে পারে। তুমি যদি তোমার ফ্যামিলিতে বেশি বোঝা হয়ে যাও তাহলে আমি তাদেরকে এতটুকু বলতে পারি তোমার যা খরচ সব আমি বিয়ার করবো এবং পড়াশোনার দায়িত্ব আমি নিব।
ওকে,
তো আমি বললাম আপনি নিতে পারেন কিন্তু তারা তো সেটা নেবে না,
মেনে নেবে না।
বললো যে আমার জন্য আর এক থেকে দু বছর অপেক্ষা করতেই হবে। তখন বললাম যে না এটা সম্ভব হবে না, আমার ফ্যামিলি কখনোই মানবে না। তখন সে শুধু একটা কথাই বললো যে বালিকা বুঝে না সে কতটুকু জ্বলে এবং কতটুকু জ্বালায়। ঠিক আছে, তোমার কথায় রাইট, তুমি যাও ভালো মনে করো। সে কথা বলে আমাদের বাসা থেকে বের হয়েছে। ওই টাইমে মালিক আসছে আমাদের বাসায়, অরুণকে দেখছে আমার সাথে কথা বলতে।
আচ্ছা,
কথা বলতে দেখে মালিক আমাদের বাসা থেকে অরুণ বের হওয়ার আগেই চলে গেছে। মালিক ও হয়তো সম্ভবত এমন কিছু বলছিল অরুণকে যার জন্য অরুণ আর এই পথে আসেনি। তারপর মালিকের সাথে বিয়েতে তো আমার রাজি হচ্ছিলামই না, কিন্তু আমাদের ফ্যামিলি এমন একটা পজিশন চলে আসছিল তখন যে ওর কথার বিরুদ্ধে যাওয়ার মতো কোনো ই ছিল না।
কেন এরকম হবে? মানে সেটা মাস্তান ছেলে, আপনার ফ্যামিলি তো ইকোনমিক ভাবে স্টেবল ছিল, কিন্তু বিরুদ্ধে যেতে পারবে না, কেন পারবে না?
সে আমার ভাইকে, বড় ভাইকে টার্গেট করে নিয়েছিল যে আমার সাথে যদি ওর বিয়ে না হয় ওর জীবন হানির আশঙ্কা ছিল।
কেন বড় ভাইকে কেন সে টার্গেট করবে?
সে আমার জন্য টার্গেট করেছিল, বড় ভাই প্রতিবাদ করেছিল তার সাথে বিয়ে দেওয়া হবে না।
আচ্ছা,
এটাই। আর আমার তো ছোট বোন ছিল তখন ক্লাস সিক্স এ পড়ে, ওকে তুলে নিয়ে যাবে,
এরকম কথা
আমার ফ্যামিলিকে বলেনি, আমাকে বলেছে মালিক। আর যদি এই কথাগুলি তোমার ফ্যামিলিকে তুমি জানাও তাহলে ভয়াবহ পরিণাম হবে এর চাইতে।
আচ্ছা, এগুলো আপনাকে বললো?
আমাকে বললো। তো আমাকে বলার পর আমি খুব চিন্তা ভাবনা করলাম যে আসলে কি করব, আমি যদি ওকে বিয়ে না করি যদি এগুলো হয়ে যায় তাহলে আমার ফ্যামিলির অনেক ক্ষতি হয়ে যাবে, আর আমি যদি বিয়ে করি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তারপর একদিকে আমি মানে আর অমত করিনি,
আপনি অমত করেননি?
হ্যাঁ, রাজি হয়ে গেলাম। তো ওদের বাসা থেকে সব ওর মা,
কিন্তু আপনার ফ্যামিলি তো রাজি ছিল না। আপনি রাজি হলে তো আপনার ফ্যামিলি তখন আপনাকে কি বলল?
হ্যাঁ, ফ্যামিলি তখন রাজি হলো।
ফ্যামিলিকে আপনি কি বললেন?
ফ্যামিলির মানে অরাজি ছিল না, আমার মা রাজি ছিল। তো মা বলে যে এরকম বিয়ের আগে অনেক ছেলে থাকে, পরে ভালো তো হয়ে যায়।
বিয়ের আগে মাস্তানি করে কিন্তু বিয়ের পরে ভালো
ভালো হয়ে যায়। তো আমার বড় ভাই রাজি ছিল না কখনো।
আচ্ছা,
তারপর যাক বিয়েটা হবে, ওদের কথা ছিল আজকে অ্যারেঞ্জমেন্ট করবে।
এখানে একটা বিষয় একটু নোট করছি প্রিয় শ্রোতা, যার জীবনের গল্প আপনারা শুনছেন রুমা, সে 30 অর্ধ একজন ভদ্র মহিলা, এবং তার যে মানবিক গঠন ছোটবেলা থেকে বারবারই কিন্তু বলছি প্রচন্ড নম্র এবং নরম স্বভাবে, ও কিন্তু অতটা সাহসী না, এবং নিজে সিদ্ধান্ত নেবার যে মানসিকতা সেটা ওর সার্কামস্ট্যান্সেস বা ওর যে সারাউন্ডিং বা ওর যে ফ্যামিলি এনভায়রনমেন্ট, ওর প্রতি যে ব্যবহারগুলো হয়েছে সেই জায়গাটি থেকে ওর সেলফ ডেভেলপমেন্ট এটা হয়নি, এবং যা যেটা ওকে যেভাবে হুমকি দেওয়া হতো, যা যেটা ওকে বলতো, ও এতটাই নরম স্বভাবের ছিল, ইনফ্যাক্ট এখনো ওই জিনিসগুলো মেনে নিত, নিজের উপরে বোঝাটা চাপিয়ে দিত। অন্য মেয়েরা হলে বা অন্য কেউ হলে হয়তো বা যেভাবে এখানে সেই ছেলেটি কাজটি করেছে যে তার ফ্যামিলির উপর টর্চার করবে, অত্যাচার করবে, এবং সেজন্যেই ফ্যামিলির কথা চিন্তা করে যে ছেলেটাকে তার পছন্দ না তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, এটা আনথিঙ্কেবল, এটা অচিন্তনীয়, চিন্তা করা যায় না। কিন্তু ওর ক্ষেত্রে এটা সম্ভব এই কারণে যে ওকে আমরা নিয়ে বেশ কিছুদিন স্টাডি করেছি, দেখেছি ও আসলেই অনেক বেশি নরম স্বভাবের। কিছু ডিফারেন্ট থাকেন সোসাইটিতে, সেই জায়গাটি থেকে আসলে কি ঘটে তাদের ভাগ্যে আজকের এই জীবনের গল্পে শুনুন, শুধু শুনে যান। ওকে বলুন, তারপরে ওর এঙ্গেজমেন্টের কথা বলছিলেন
আপনি? এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, ওর মা বোন ভাই এরা আসলো আর কিছু লোক, শুধু জাস্ট আংটি পরিয়ে যাবে, কিন্তু কথা ছিল না কাবিন করার।
আচ্ছা,
আংটি করলো এটা আমি কাজই পাশ তারপরে গাড়ির গ্যারেজ আছে আর সে কন্টাক্ট করে।
তার মানে কিছু একটা দেখে এসছেন আপনারা, এরকম ওকে দেখিয়েছে যে বাড়ি খালি
দেখিয়েছে?
আচ্ছা, তারপর
ওর কাজে নিয়ে আসলো, কাপড় চোপড় সাথে করে নিয়ে আসবে, অনেকগুলো রেডি ছিল আগে। তো আমার সেদিন কাবিন হয়ে গেল
নাকি? তখন ফ্যামিলি রিয়াকশন কি ছিল তখন?
হ্যাঁ, হওয়ার কথা, ফ্যামিলি বলছিল যে এটা হওয়ার তো এখন কথা না, এটা হওয়ার দরকার নেই, কিন্তু ওরা বুঝাচ্ছে যে এখন হলে হবে, এঙ্গেজমেন্টটা যখন হচ্ছে বিয়ে তো হবেই।
আচ্ছা,
তো এখন হলে হবে, পরে হলে হবে, এখন হতে সমস্যা।
আপনার বাবার প্রতিক্রিয়া কি ছিল?
বাবার প্রতিক্রিয়া ছিল না যে তেমন একটা ভালো, যে ওকে বিয়ে দিব ওর কাছে, পরে সব দিক
আপনারা তো 8 ভাই বোন ছিলেন, আপনার পজিশন কততম ছিল? আপনি
3 নম্বরে
ছিলেন আপনি? আপনার
2 ভাই বোন, তারপর আমি।
2 ভাই, তারপরে হচ্ছেন আপনি? আপনার সবচেয়ে বড় ভাই যেটা সেটা ছিল আগে সেই মুহূর্তে চাকরি করছে, এবং আপনার বোনই, তারপর বোনই আলাদা হয়ে গেছে। আর তার ইমিডিয়েট যে ছোট ছিল সে
ছিল ফ্যামিলিতে ছিল।
তার সাথে আপনার বয়সের গ্যাপ কত বছরের ছিল?
1.5 থেকে 2 বছর।
1.5 থেকে 2 বছরের ছিল তখন। আপনি কি এসএসসি পরীক্ষার্থী?
হ্যাঁ।
তার মানে সে অর্থে সেও তো খুব বড় ধরনের ডিসিশন মেকার না?
না না।
বলুন, তারপর
তো বিয়ে হয়ে যায় আমাদের, সেদিন কাবিন হয়ে যায়, তো 3 মাস পরে নেওয়ার কথা।
তার মানে তো আপনি অপ্রাপ্ত বয়স্ক ছিলেন এসএসসি পরীক্ষার্থী, মানে আপনি তো বয়স হয়নি তখন পর্যন্ত আপনার বিয়ের। মালিকের সাথে আপনার বয়সের গ্যাপ কতদিন ছিল?
অনেক অনেক, 18 থেকে 20 বছর। কিন্তু তাকে বোঝা যায় না, পরে
আপনি বুঝেছেন? ওকে ফাইন, লেটস গো। তারপর
কাবিন হয়ে গেল, সে মাঝে মাঝে আসতে বাসে, তখনও তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি,
মানে আপনাদের বাসর হয়নি তখন?
হয়নি। তো এভাবে যাওয়া আসতো, সেও অনেক টাকা পয়সা খরচ করে এটা সেটা নিয়ে আসতো, অনেক কিছু নিয়ে আসতো আমার জন্য, অনেক গিফট টিফট নিয়ে আসতো মাঝে মধ্যে আমার ভাই বোনদের জন্য, ওদেরকে নিয়ে মাঝে মধ্যে বেড়াতেও যেত, আমিও যেতাম মাঝে মাঝে।
ওকে,
তারপর একদিন বাসে আসলো সন্ধ্যার দিকে, তখন আমাদের বাসে কেউ নেই, আমি একা, আর আমার ছোট বোন ছিল।
ঠিক এখান থেকে আমরা ফিরতে চাই, 12:06 আমরা ছোট্ট একটা বিরতি নেব, ঠিক রাত 12:06 বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসছি। সংবাদের বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, এবং বারবারই বলছি আজকের এই জীবনের গল্প শেষ পর্যন্ত শুনে আপনি তারপরে এই অনুষ্ঠান থেকে বিদায় নেবেন, আপনাদের প্রতি আমাদের আজকের এই উদাত্ত আহ্বান, কারণ আজকের এই জীবনের গল্প আসলে কি সেটা শেষ পর্যন্ত শুনলেই আপনি বুঝতে পারবেন। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06, আর আজকে আমাদের যিনি জীবনের গল্প বলতে এসেছেন তাকে দেখার জন্য তাকে সম্পর্কে যাবতীয় তার সম্পর্কে যাবতীয় ডকুমেন্টস জানার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে আপনি পাবেন পেস্টি আরজে কিবরিয়া নামে, যেখানে 11,20,000 ওপরে আমাদের কমিউনিটি মেম্বার রয়েছে। আপনার ওখানে লাইক দিলে আমাদের হেলো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06, সাথে থাকবেন আশা করছি।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
সময় রাত 12:06, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে রুমানার জীবনের গল্প প্রচার করা হচ্ছে। কি সেই জীবনের গল্প শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে। যারা রোজা রেখে আজকের এই অনুষ্ঠানে কান পেতেছেন তাদের প্রতি অনেক অনেক বেশি কি বলা যেতে পারে রহমত নাজিল হোক এবং তারা অনেক ভালো থাকুন, আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করুক। এবং যারা কষ্ট করে শুনছেন বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই হ্যালো 8920 তে। ওকে চলুন আমরা শুনি এবং শেষ পর্যন্ত শোনার চেষ্টা করি। রুমানের কাছে আমি ফিরছি আবারও, ফেসবুকে চলে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। রুমানা, তারপর
তো আমার বোনকে টাকা দিয়ে কিছু খাবার আনতে পাঠালো সে। আমার সাথে সে জোর করে শারীরিক সম্পর্কটা করলো, আমার মতো ইচ্ছে ছিল না।
তারপর
থেকে সে প্রায় আসতো আমাকে নিয়ে যেত শিল্প মেলাতে, বাণিজ্য মেলাতে, অনেক জায়গায় নিয়ে যেত। তা আমি দেখতাম যখন নাকি অন্য ছেলেরা আমার ঘুর ঘুর করে
আশেপাশে
তাকায় আমার দিকে, তখন খুব জেলাস ফিল করে সে।
হ্যাঁ,
সে জোর করে আমার হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে আসতো। তো এরপর সে আমাকে তাদের বাসায় উঠিয়ে নিয়ে আসে। যখন উঠিয়ে নিয়ে আসে তখন তো আমি কনসিভ করে ফেলছি, আমি জানি না।
কনসিভ করেছেন কিন্তু আপনি জানেন?
জানি না, আর কেউ জানেও না। এটা গাড়ি থেকে নামিয়ে যে নতুন বউকে কিভাবে বরণ করতে হয়, পাতার উপর দাঁড় করিয়ে কি করে না করে, ওরাও তাই করে। কিন্তু সেই মুহূর্তে আমি জানি না কি হয়েছিল আমার, আমি হঠাৎ সেন্সলেস পড়ে
মাথা ঘুরে পড়ে যান।
তো আমাকে কুলে কুলে নিয়ে সয়দে এসে বেছানা। কিন্তু এটা আমার বোনের জামাইরা খুব মানে এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে, এটা ইচ্ছে করে বউ ঢং করে করেছে। মানে ওদের কথা হচ্ছে ওর বোনের জামাই যে দুলাভাই হয় সে আমাকে কুলে করে নিয়ে যাবে পাতার উপর থেকে আমাকে দাঁড় করাবে।
সেটা আপনি করতে দেননি বলে আপনি এই কাজটা করেছেন?
এই কাজটা করেছি।
আচ্ছা,
তো আমাকে নিয়ে ও মালিক যে রুমটা আমাকে শোয়ালো বিছানা শুয়ে দিয়ে আমাকে বললো যে তুমি একটু শুয়ে থাকো, ইজি ফিল করো, আমি যতটা পারি ভিড় কমিয়ে দিচ্ছি।
আচ্ছা,
তো আমি শুয়ে আছি, হঠাৎ করে ওর বড় ভাবিটা আর ওর বোনের জামাই মানে এমন কিছু কথাবার্তা বলছে, এমন ধরনের আচরণ আমার খুব খারাপ লাগছে। তারপর আমাকে বলতেছে ওর দুলাভাই থেকে বলতেছে আপনি নতুন বউর সাথে করেন তো দেখি, এগুলো দেখি সে কিভাবে নেয়। তো আমি তো সব শুনছি, আমি তো দেখছি, আমি কিছু বলছি না।
আমি ঠিক বুঝিনি মানে কে কাকে কি বলছে?
মানে ওর বড় ভাবি আর ওর বোনের জামাই, মেজো বোনের জামাই, মানে এই ধাক্কা ধাক্কি ভাবি এখন কেমন আছেন? তো আমি বললাম ভালো। তো আমাকে বললো কিছু খাবেন, কিছু এনে দিব? না না, আমি একটু একা থাকতে চাই বললাম। সে চলে গেল। সে আবার কিছুক্ষণ পরে এসে আমাকে এমন ভাবে মানে হাতটা রাখছে যে আমার খুব খারাপ লাগছে আমার শরীরে। খুব খারাপ লাগলো। আমি বলছিলাম যে দেখেন ভাই, গায়ে হাত ধর কোনো দরকার নেই, যা বলেন মুখে বলেন, আমি উত্তর দিচ্ছি। আমি এই কথা বলাতে উনি লাফ দিয়ে এরম থেকে পাশের রুমে চলে গেল। চলে যেয়ে বলে বউ তো না, এটা একটা আগুনের কুণ্ডলে নিয়ে আসছে। এবার আমার শাশুড়ি বলে কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম ভালো মতো পিঠে হাত দিয়ে যেভাবে কেমন লাগছে, আর সে আমাকে এইভাবে কথা বলে। মানে এটা নিয়ে ওরা খুব জোর জোর করতেছে। আমি শুয়ে কাঁদতেছি, আমি কিছু বলতেছি না। আমাকে বলতেছে তুমি ড্রেস চেঞ্জ করোনি, করবে না? আমাকে হ্যাঁ করবো তো, ঘরে অনেক মানুষ ছিল তাই করিনি। ঠিক আছে আমি বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিচ্ছি বাড়ি থেকে, তুমি ড্রেস চেঞ্জ করো। আমি ড্রেস চেঞ্জ করার জন্য আমি এদিকে ও হয়তো ওর মা বোনরা ওকে অনেক কিছু বলছে,
সম্পর্কে
আজেবাজে কথা বলছে। তো কিছুক্ষণ পর আধা ঘন্টা পর ও রুমে আসলো এমন ভাবে, মানে কিছুক্ষণ আগে যে লোক আমার সাথে এরকম বিহেভ করলো এখন তো তার এরকম বিহেভ করার কোনো
কারণ
হয়েছে, মানে চোখ মুখ লাল হয়ে মানে আমাকে পারি তো এখনই মারি দেয়।
এই বিয়ের প্রথম দিনই এই ঘটনা?
হ্যাঁ আমার মন জয় করার দরকার নেই, তোমার মন জয় করতে পারলেই হয়। আমার মন তুমি জয় করতে পারবে না যদি তাদের মন জয় না করতে পারো। তুমি এখন যে মাপ যাবে, আমি তো কোনো অন্যায় করে নেই, সেসব আমি বুঝি না। তুমি এখন পায়ে ধরে দোলাভাইয়ের মা পায়ে ধরে মাপ যাবে। পাঞ্জাবিটা রেখে শার্টটা নিচ্ছে, সে এখন ঘর থেকে বের হয়ে যাবে। তখন আমি দেখলাম ঘরের দিকে তাকিয়ে রাত 12:15 বাজে। আমি বলতেছি আল্লাহ, মনে মনে বলছি এখন যদি বের হয়ে যায় সবাই তো আমাকে মৌমাছির মতো ধরবে। তখন আমি একটু চিন্তা করলাম যে কি করা যায়, কারণ মাপ আমি চাইবো না যেহেতু আমি অনলাইন করিনি। তারপর আমি বললাম ঠিক আছে আমাকে একটু 5 মিনিট সময় দাও। তো আমি একটু চিন্তা করলাম কিভাবে পরিবেশটা হালকা করা যায়। আমি যখন বাথরুমে যাব তখন বাথরুমে যেতে আমার শাশুড়ি রুমের উপর দিয়ে বললাম যে আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে আসার পর আমি ওর রুমে যখন পা দিচ্ছি দেখি আমাদের বাসা থেকে যে খাবারগুলো পাঠানো হয়েছে আমার সাথে সেই খাবারগুলো ওরা সবাই খাচ্ছে। আমাকে দেখে আমার মানুষের জামাইটা লাভ দিয়ে চলে গেল। ওরা বলে কি যে খাবার দিচ্ছেন না, এগুলো তো খাবার হলো নাকি? আর দিচ্ছেন যখন খেয়েই নেই, আর তো আর আসা হবে না এখানে, আর তো খাওয়া হবে না। যে বউ আনছেন বলতেছে শুনে বললাম কেন আসবেন না, এটা একটা কথা হলো নাকি? আপনাদের বাড়ি ঘর আপনারা আসবেন না কেন? অনেক এইভাবে তাকানোর পর আমার শাশুড়ি বললো তুমি কি বুঝছো জামাইকে? কই কি বলেছি? তুমি নাকি জামাইকে বলছো যে খবর দেন আমার গায়ে হাত দিবেন না? মুখে বলেন আমি বলেছিলাম নাকি? কই মনে নেই তো। আমাদের বাসা থেকে অনেক ভালো ভালো খাবার দেওয়া হয়েছিল, আমিও দেখেছি, কিন্তু সেগুলো না দিয়ে ওরা এমন কিছু খাবার দিচ্ছে আমাদের দুজনকে, আমার হাজবেন্ড আর আমাকে, যেগুলো খাওয়ার মতো না। আর আমার তখন প্রচন্ড পেটে ব্যথা হচ্ছিল, কারণ আমি 4-5 দিন আগে থেকে আমার খাওয়া দাওয়া টোটাল বন্ধ ছিল, আমি খেতে পারছিলাম না। বাসায় খুব কান্নাকাটি করতেছিলাম যে আমাকে উঠিয়ে আনে ওদের বাসায়। তো আমি বললাম প্লিজ আমি কিছু খাবো না, আমাকে জোর করো না, তোমরা খেয়ে নাও। শুয়ে আছি, ও আসছে মাত্র, এমনটা আমি আমার শাশুড়ি দরজার মধ্যে লাঠি দিয়ে বলতেছে, আমার হাজবেন্ডের নাম ধরে বলতেছে এদিকে। তো এদিকে আমি বলছে ও শুরু করে চলে গেল। চলে গিয়ে মানে তারা নানান ধরনের কথা বলতেছে আমাদের বাড়ির সম্বন্ধে, এটা করছি সেটা করছি, মেয়ের সাথে এই দেয়নি সেই দেয়নি, কোনো যৌতুক দেয়নি, টাকা পয়সা দেয়নি, অমুকে খারাপ ব্যবহার করছে, এই করছে সেই করছে, বলতে বলতে রাত পুরো 4:30।
ওকে, আপনি তখন বেডে একা একা?
একা একা, আমি বসে বসে কাঁদছি।
আচ্ছা,
4:30 সময় সে এসে আমাকে বলে ঘুমাওনি কেন, শুয়ে পড়ো।
মানে পুরোপুরি সে মানে একেবারে হিপনোটাইজড, যেটাকে বলে মোটিভেটেড হয়ে গেছে।
হ্যাঁ,
এটা দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ওকে, বলুন। তারপর
আমি শুনলাম না, আমি সারাত বসে রইলাম, বসে বসে কাঁদছি। তো সে ঘুমে গেল। পরে আমাদের বাসা থেকে লোকজন গেল দুপুরের দিকে আমাকে আনার জন্য। তো ওখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলো, মানে তারা বলতেছে আমি কিন্তু রাত্রে আসছি, তারা বলতেছে বউ এটা করেনি সেটা করেনি,
আপনার অনেক কমপ্লেন,
অনেক কমপ্লেন করতেছে, বউ ওকে ডাকেনি দুলাভাই বলে, ওকে ডাকেনি আপা বলে, তাদেরকে জিজ্ঞেস করেনি কোনো কথা। তো আমার বোনের কাছে তো বোনের জামাই গিয়েছিল সাথে, সে বললো সে তো আসলোই রাত্রে, তাকে তো আপনার কোনো সুযোগই দিলেন না,
এক রাতের মধ্যে সে তার সবকিছু এক্সপেক্ট করে বসে আছে।
হ্যাঁ জি। তো এইভাবে আমাকে সন্ধ্যার দিকে আমাদের বাসায় নিয়ে আসলো, মানে আমাকে রেখে চলে আসলে তাদের বাসায়। তাদের বাসায় আসতে পর তাদের বাসায় হয়তো অনেক কথা হয়েছে। তো পরের দিন সকালে মালিক এসে আমাদের বাসায় অনেক বন্ধুকে নিয়ে আসলো, সে বন্ধু রাস্তা দাঁড়িয়ে রইলো। ও আসলো, আসার পর আমাকে বলতেছে এই আসো তুমি এখন আসো। আমি কেন, তুমি বাসায় আসো না, বাসায় আসবো না, তুমি এখন আসো। আমার এখন আমি যেতে পারবো না।
মানে মালিক আপনাদের বাসায় না এসে রাস্তা দাঁড়িয়ে আছে?
জানলা দিয়ে বলছো আমাকে তুমি আসো। আমি বললাম এখন আমি আসতে পারবো না, তুমি বাসায় আসো, বাসায় এসে আমাকে নিয়ে যাও। এখন কিভাবে যাবো সকালবেলা? তবে ও গলা চিটকে করে বলতেছে এত বড় সাহস কে মাস্তান, হ্যাঁ আমার বাড়িতে যেয়ে বলছে যে ট্যাবলেট খাবেন। মানে ওর ভাবিরা ও বোনরা এমন কিছু কথা বলছে, মানে ওরা যেমন ঠাট্টা করছে আমাদের বাসার থেকে
লোকজন
ঠাট্টা করেছে, কিন্তু ওরা সেগুলো অন্যভাবে নেগলেক্ট করে বলছে।
হ্যাঁ
সেটা নিয়ে ও খুব হইচই করে। তো সেদিন আমি যাই না, সেদিন আমাদের বাসা থেকে যাই, পরের দিন যাই। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, ওদের সবার মধ্যে একটা জিনিস কাজ করতেছে যে আমাদের বাড়ি থেকে কোনো যৌতুক দেওয়া হয়নি।
মানে সবাই যৌতুক নিয়ে অনেক বেশি, যৌতুক কি বিয়ের সময় কোন ধরনের কথাবার্তা হয়?
না না না।
ওকে
না,
তারপর আবার এক্সপেক্ট করেছে যে আপনারা কিছু একটা দিবেন?
দেব, হ্যাঁ এরকম আশা ছিল ওদের। এটা নিয়ে প্রায় আমার শাশুড়ি আমার সাথে খুব ঝামেলা করতো। তো আমি বলতাম যে এরকম কথা তো আপনাদের সাথে ছিল না, আপনার ছেলে কাছে আমাকে বিয়ে দিতে চায়নি, আর এরকম কথা হলে তো বিয়ে দিতই না আমাকে। তো এটা বললেই মানে খুব
খেপে যেত। আচ্ছা,
তো এরকম করে করে কিছুদিন এমন ঝগড়াঝাটি হয় যে একদম অসহনীয়। তো আমার মনটা পুরোটাই খারাপ হয়ে যায়, মানে ঘরে মন বসার মতো না। তার কিছুদিন পর রোজার মধ্যে
আমার
প্রচন্ড বমি হচ্ছিল, আমি তখনও বুঝতে পারিনি। তো ফ্রেন্ডসরা যে আসে ওরাই জিজ্ঞেস করে ভাবি কোনো সুখবর আছে কিনা, তখন আমাদের কিছু বলতে পারে না, আমি বলতে পারি না। তারপরে এইভাবে চলতে থাকি। তোকে আমি বলি যে আমাকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার, কিন্তু ডাক্তারের ব্যাপারটা ওরা কোনো ইয়া দেয় না, প্রাধান্য দেয় না। এভাবে রোজার মাসটা চলে। ও আমার ফুপি আসে আমার হাজবেন্ডের বাসে ঈদের পর, তখন আমার শাশুড়ি আর আমার দেবর তাদের বাড়িতে গেছে বেড়াতে ফরিদপুর। তো এই সুযোগে আমার ফুপি আসার পর আমি মানে তাকে বলে রাখি যে কিছুদিন সে থাকলে আমার একটু হেল্প হবে। পাঁচ ছ দিন থাকে, থাকার পর ওরা চলে আসে, আমার দেবর এসে দেখে যায় যে আমার ফুপি আসলে, দেখে যে ওদের বাড়িতে বলে, ওর বোনদেরকে বলে, ওরা সবাই আসতে থাকে, এসে এসে দেখে আর এক এক কথা বলে। তো এর মধ্যে আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলে যে আমার কনসিভ করা হয়েছে। তো বেশ কিছুদিন পর প্রচন্ড ভাবে ঝগড়া হয় মালিকের মার সাথে।
কার?
আমার।
আপনার মালিকের
মা? শাশুড়ির সাথে আমার প্রচন্ড ঝগড়া হয়।
কি বিষয় নিয়ে?
কি একটা রান্নার ব্যাপার দেরি নিয়ে।
ওকে,
সেটা হয় পরে আমার শাশুড়ি বাসা থেকে চলে যায়। চলে যাওয়ার পর আর সে আসে নাই বাসায়, মানে আসবে না।
ওকে, মালিকরা কয় ভাই বোন ছিল?
তিন ভাই চার বোন।
ওকে, সবাই কি একসাথে থাকতো?
থাকতো, কাছাকাছি থাকতো, মানে সবাই চলে আসতো, আর মালিকের উপর ডিপেন্ড করতো। যেমন ঈদ আসলে সবার কাপড় চোপড় দেওয়া থেকে শুরু করে।
মালিক তখন কি করতো?
ও কন্ট্রাক্টরি করতো।
কন্ট্রাক্টরি? আর আপনারা যে বাসায় উঠেছেন তো ওদের বাড়ি ছিল?
না, ওটা ভাড়া বাড়ি ছিল।
ওকে,
আমি বুঝতে পারি যে মালিকের ভাই ছিল ইমিডিয়েটলি ছোট।
মালিক কি সবার বড় ছিল?
না না, ও মেজো ছিল। তো আমি বুঝতে পারি যে আমার বিরুদ্ধে ওরা একটা কিছু একটা করার চেষ্টা করছে, কিছু একটা ঘটাবে। আর মালিক এখন এমন হয়ে গেছে যে ওর মা ভাইরা যা বলে তাই শুনে।
জি, আপনি বলছিলেন যে ওর মা বাসা থেকে বের হয়ে গেছে রাগারাগি করে।
বের হয়ে যাওয়ার কিছুদিন পরে আমাকে মালিক বলতেছে যে এক কাজ করি, একটা মেয়ে আছে। তখন আবার বমি হয়েছে আমার, আর বমির সাথে রক্ত চলে আসছে গলা দিয়ে। কেন হলো এটা বুঝতে পারলাম না। আমার দেবর কখনো কিছু আনে না, সেদিন আমাকে এক বড়ই এনে বলতেছে ভাবি নেন এটা আপনার জন্য আনছি।
বড়ই?
হ্যাঁ বড়ই। খাওয়ার পরে কিছুক্ষণ পর আমার প্রচন্ড বমি হয়, বমির সাথে রক্ত চলে আসে।
ওকে,
তো আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকি। বসে থাকার পর মালিকও খায় সেই বড়ই, ও খায়। খাওয়ার পরেই দেখলাম ওর সম্পূর্ণ ব্যবহারটা আমার প্রতি থেকে উল্টে গেল। ওর আমাকে সহ্যই করতে পারছে না, আমাকে মনে হচ্ছে যে একটা বিরাট বোঝা একটা কিছু। আমাকে বলতেছে যে তোমার তো শরীর খারাপ, একটা মেয়ে আছে পরিচিত, খুব অসহায়, সে মেয়েটাকে নিয়ে আসবো বাসায়, ও সব টেক কেয়ার করবেন, এই থাকবে কোথায়? তো আমাকে ঘরে থাকবে, ফ্লোরে থাকবে। ফ্লোরে কেন থাকবে অন্য একটা মেয়ে? না, মেয়েটা খুব অসহায়, বিয়ে হয়েছিল, হাজবেন্ডের সাথে পরিতপ্ত হয়ে গেছে, কিন্তু মেয়েটা ভালো, সব কাজকর্ম করতে পারবে, সবকিছু করতে পারবে। তো আমি বললাম যে না, মেয়েটাকে তুমি আনতে পারবে না। কেন? আমাকে অসহায় মেয়ে হাজার হাজার আছে, সমাজে কয়টা মেয়েকে তুমি সহায় করতে পারবে? আর একটা উপযুক্ত মেয়ে কেন থাকবে আমার বেডরুমে? তো আমি কথা বলাতে ও আমার দিকে এমন করে তাকালো, মানে বাড়ির তখন আমাকে পিটায় ধরে। তারপর আমাকে বলে যাও ভাত বলো,
ভাত বলো,
ভাত বলো। তো আমি বলতেছি যে তোমরা একটু বেরিয়ে খাও না, আমার খুব খারাপ লাগছে। তো ওর ভাই বললো ভাত দিলে দিতে বলেন, নয়তো আমি ঘুমিয়ে পড়লাম। তো আমাকে বলছে যে ভাত দাও। তো আমার উঠতে 5 মিনিট দেরি হয়েছে, এমন থাম করে আমাকে একটা থাপ্পড় দিয়ে বসলো।
আপনার হাজবেন্ড?
হ্যাঁ, থাপ্পড় দিয়ে বসে তো আমি ঘুরে খাটের উপর পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর তারপর আমার মারলি কেন, আমাকে কেন মারবে? আমি ভাত বাড়তে দিলে বলেছিলাম কতক্ষণ আগে, দেরি হয়েছে কেন? তো আমার তখন প্রচন্ড রাগ ধরে যায়, প্রচন্ড রাগ ধরে যাওয়ার পর আমি কেন মারবে তুমি আমাকে, তুমি আমাকে এই মুহূর্তে বাসায় দিয়ে আসবা, আর আমি এখানে থাকবো না একটা মুহূর্ত। তো বলার পর আমাকে ধাম ধাম করে কয়েকটু খুশি মারে মাথায় চোখে মুখে। ওর ভাই আসে, ভাই এসে আমাকে না ছাড়িয়ে সেও আমার গায়ে হাত তুলে, হাত তুলে পরে আমি তখন বকা দিয়ে বসি, তুই আমাকে কেন মারবি, তুই কে? তখন ভাই বিশ্রী বকা দেওয়ার পর আমি বলি মালিককে, বলি যে তোর ভাই কেন আসবে মাঝখানে, কেন তোর ভাই আমার সাথে ধরনের আচরণ করবে, আর তুই কেন মারবি আমাকে, এক্ষুনি বাসে দিয়ে আসবি। এই কথা বলে তুই মালিক আমাকে বিছানায় ধাপ্পে দিয়ে ফেলে দিয়ে ওর পেটের উপর দাঁড়িয়ে পেটে পাড়া দিয়ে বলে পেটের বাচ্চি পেটে মেরে ফেলবো। অনেক মারধর করে মারধর করে এমন অবস্থা হয়ে যায় আমার যে আমার মুখ দিয়ে শুধু সাদা ফেন আসতে থাকে, আমার সেন্সলেস অবস্থা হয়ে যায়, আমার কোনো জ্ঞান থাকে না, হাতের ছুরিগুলি সব ভেঙে যায়, কানে দুল ছিল সেটা ছিঁড়ে পড়ে যায়, আমি কিছু আর বলতে পারি না, রাত কখন পার হয়েছে আমি কিছু জানি না। তারপর ভোরবেলাতে কারো স্পর্শে আমার ঘুম ভাঙে, তো আমি দেখি মালিক আমাকে ধরে মানে আমার মাথায় হাত
বলছে,
হাত বলছে পর আমার একটা ঘৃণা জমে গেল ওর প্রতি, মানে হাতটা সরিয়ে দিলাম, আমি ঘুরে অন্যদিকে তাকিয়ে বসে আছি। তারপর আমাকে বলে যে চলো বাসে দিয়ে আসবো, না বললাম এখন আমি যেতে পারবো না
বাসায়,
এখনই যাবো তুমি এখনই দিয়ে আসবো। তখন আবার আমার বাবা মারা যে পুরনো ঢাকি গ্যান্ডেরিয়া ছিল সেখান থেকে ওরা চলে আসছে মাতোয়াল।
আচ্ছা, মানে বাস ট্রান্সফার করে ফেলেছে?
ট্রান্সফার করে, বাসা আমি চিনি না তখন, আমি বললাম আমি এখন যেতে পারবো না, আমি বাসা চিনি না, তা আমি খুঁজে বের করবো, বের করবো বলে ও আমাদের বাসে আমাকে নিয়ে আসে। নিয়ে আসে তার আগের দিন রাত থেকে আমি একটু পানি খাইনি, মারধর করছি তখনও খাওয়া হয়নি। রাস্তায় যখন আসি আমার এত পানি পিপাসা লাগছে যে বলার মতো না, আমার প্রচন্ড শরীর ব্যথা করছে আর পেটে অসম্ভব ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমি বারবার বলতেছি যখন এটি খ্যাতগুলো থাকে না মাতোয়াল যাওয়ার পথে, তখন অনেক গ্রাম সাইড ছিল, তখন বলি একটু একটু রিক্সাটা থামাও আমি এখান থেকে একটু পানি খাবো, আমি কয়েকবার এই কথাটা বলি, তো কোনো কথা বলে না, শুধু আর মাতোয়াল নিয়ে আসে। মাতোয়াল না, তখন কোনাপাড়ার দিকে ছিলাম, মাতোয়ালের থেকে দৌড়ে তখন কোনাপাড়া আসে, যখন নাকি একটা হোটেল পড়ে সামনে খাবার, সেখান থেকে আমাকে এক গ্লাস পানি দেয়, আর আমি পানিটা মানে ভিখারির মতো যেন না পিয়ে পেয়েছি এমন করে এক ঠোকে পানিটা খেয়ে ফেলে, খেয়ে পড়ে আমার বাসায় নিয়ে এসে উল্টো ও ও ছুটপাট দেখায় আমার নামে নানান কথা বলে, আমি কথা শুনি না, কোনো কাজকর্ম করি না, এ করি না সে না। তো আমার যে ফুপুটা আমার বাসায় ছিল সেই ফুপুটার জন্য সম্ভব এগুলো করেছে, মানে সে এতদিন ছিল কেন আমার বাসায়। তো আমার ফুপুটা যখন বলে আমি বললাম আপনি ছিলেন দেখেই তো করেছে, আপনারা যাতে না যান তার জন্য করেছে, আমাকে এভাবে মারধর করেছে, আমি এগুলো আগেই বুঝতে পেরেছিলাম। কিন্তু আমার কথা আমার বাবা মা তখন ব্যথিত না হয়ে আমার ফুপু আমাকে চড় মারে গালের মধ্যে ধরে,
আপনার হাজবেন্ডের সামনে?
হ্যাঁ, আমার আমরা কি অভুক্ত ভিখারি যে তোমার বাসা থাকার জন্য ই পড়ে গেছিল, তুই তো থাকতে বলতো। তো আমার হাজবেন্ড বলে দেখছেন দেখছেন কিভাবে মিথ্যে কথা বলে, এসব কিচ্ছু বলা হয়নি, ও খারাপ বিহেভ করেছে, বকাবাজি করেছে, যার জন্য ওকে মারা হয়েছে। এ কথা বলে উঠে চলে আসে বাসায়, অনেকদিন যায় না ওখানে। তো আমার শরীর খুব খারাপ হতে থাকে, একদিন ও যায় দুপুরবেলায়, দুপুরবেলা আমার জন্য হরলিক্স আর কিছু ফল নিয়ে যায়, আমি তখন শুয়ে আছি, আমার বলে কেমন আছো, ঘুমিয়ে গিয়েছিলাম, আমার হাত রাখাতে আমি ঘুম ভাঙি, বলে কেমন আছো তুমি, আমি বলি ভালো না, কেন আমি প্লিজ আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, তোমাকে ডাক্তারের কাছে যাওয়া খুব দরকার। আমি কি? হ্যাঁ খুবই দরকার, আমার মনে হচ্ছে কিছু একটা হয়ে যাচ্ছে। বলো তোকে, ঠিক আছে আমি, তুমি কিছুদিন অপেক্ষা করো, আমার হাতে এখন টাকা নেই, টাকা আসলে আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু তারপরের দিন এমন ব্যথা হয় আমার, হঠাৎ করে সকাল থেকে ব্যথা হয়, আমি বুঝতে পারি না আসলে ব্যথাটা হচ্ছে কেন। আমি এখানে আমার কোনো ধর্ম, সেদিন আমার মা ছিল না বাসায়, কেউ ছিল না, আমি আমার ছোট বোন বাসায়, আর ভাইগুলো তো সব বাইরে। তো হঠাৎ করে আমার এত ব্যথা যে আমি সহ্য করতে পারছি না, আমি নীল হয়ে যাচ্ছি পুরো। তো ব্যথাটা গেল, রাত গেল, মা রাত্রে আসলো, তখন আমার বাচ্চার বয়স 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়েছে।
ওকে,
তারপর আমি টয়লেটে যেতে পারছি না, বাথরুমে যেতে পারছি না, মানে আমার এতটা সময় আমি পাচ্ছি না।
ওকে,
তো আমি বললাম যে আমার খুব খারাপ লাগছে, আমার বোন একটা প্লাস্টিকের ডিশ ছিল, ওই ডিশটা আমাকে দেয় যে তুমি এটা উপরে দাঁড়াও। তা মোটামুটি দাঁড়ায়, তো ওগুলো অনেক পানি পড়তে থাকে। তো আমার ওখানেই কোনাপাড়ার দিকে আমার আবার এক বন্ধু ছিল, তার বউ এরকম কাজ করতো, ধাত্রীর কাজ করতো। তো তাকে ডাকে আনা হয়, সে আমাকে দেখে বলে ওর তো বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেছে অলরেডি, যেহেতু পানি ভেঙে গেছে, এই বাচ্চা থাকবে না, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া দরকার। তখন আমি যে ডাক্তার দেখাতাম, মানে আমার বিয়ের পর আমার হাজবেন্ডের বাসা থাকা যে ডাক্তারকে দেখিয়েছিলাম গ্যান্ডেরিয়া, আমি সেখানেই আসি, একটা সিএনজি নিয়ে আসি। কিন্তু সিএনজি এমন অবস্থা যে ব্লাড দিয়ে ভেসে যায় সিএনজি, আর আমি চিৎকার করে কান্না করতে থাকি, আমার কান্নার চুটি সিএনজি আলা, মানে কিভাবে যে সিএনজি চালায় বলার মতো না। এসে দেখি ক্লিনিক তালা মারা। তো পাশের পাশের এক ভদ্রলোক বের হচ্ছিল, সে আমার অবস্থা দেখিয়ে বলে মেয়েটাকে তো মেরে নিয়ে আসছেন, আসেন আমার বাসায় নিয়ে আসেন। ওর ভদ্রলোক আর সিএনজি আলা আমাকে ধরে ওনার বাসায় নিয়ে ওনার খাটের উপর শোয়া দেয়, শোয়া দিয়ে ওনার বউকে বলে যে তুমি ওর যত্ন নাও, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। তো ওই ভদ্রলোক ফোন দেয়, আর তো বারবার ফোন দিয়ে ওই ভদ্রলোক গিয়ে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তারকে নিয়ে এসে আমাকে তাড়াতাড়ি করে রুমে ঢোকায়, ঢোকানোর পর মানে সবাই ভাবছিল যে অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করতে হয়নি, বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে নিজের থেকে।
প্রিয় শ্রোতা, আমি আবারও বলছি আপনাদেরকে, আজকের যে জীবনের গল্প প্রচার হচ্ছে, আমি সবাইকে স্পেশালি একটা রিকোয়েস্ট করেছি আজকের এই জীবনের গল্পে। আজকের এই জীবনের গল্পটি ধৈর্য ধরে আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আমি বহু জীবনের গল্প শুনেছি, বহু, আপনারা হয়তো 160-170টা শুনেছেন, আমি কয়েক হাজার শুনেছি, তার মধ্যে থেকে 160-170টা আপনারা হয়তো শুনেছেন। কোনো জীবনের গল্প আমাকে হাসিয়েছে, কোনো জীবনের গল্প আমাকে কাঁদিয়েছে, কোনো জীবনের গল্প আমি ঘুমোতে পারিনি, কিন্তু আজকের এই জীবনের গল্পটি আমি জীবনে কোনোদিন ভুলবো না। কারণ যা আপনি শুনতে যাচ্ছেন, যা আপনি দেখতে যাচ্ছেন, ইনফ্যাক্ট দেখবেনও আজকে, আজকে একটা ভিডিও দেওয়া হবে আমাদের এই হ্যালো 8920-র কোনো একটি সময় গিয়ে, আজকে একটা ছোট্ট ভিডিও আমরা পোস্ট করবো আমাদের ফেসবুক পেজে। সবার উচিত আজকের এই হ্যালো 8920, যারা শোনেননি কোনোদিন ক্লোজ আপ প্রেজেন্স এই হ্যালো 8920, প্রত্যেকের উচিত আজকের এই হ্যালো 8920 শোনা। এবং কেন উচিত সেটা আপনি শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন। আমি সবাইকে পার্সোনালি রিকোয়েস্ট করছি, এবং শুধু আপনি না, যারা আপনি যদি আরো 10 জন মানুষকে দাওয়াত দিতে পারেন আজকের এই অনুষ্ঠানটা শোনার জন্য, তাহলে আমি মনে করবো যে আপনি কিছু একটা করেছেন আজকের এই হ্যালো 8920 জন্য। সো প্লিজ, আপনি শুধু না, আরো 10 জনকে বলুন, আরো সেই 10 জনকে বলুন আরো 10 জনকে যে আজকের এই হ্যালো 8920 যেন কোনোভাবে তারা মিস না করে। আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর। এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, আর আমাদের আজকের যিনি অতিথি তাকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। সবাইকে একটা কথা বলছি, আমরা বিশেষ একটা ভিডিও, আমরা গল্পের প্রাসঙ্গিকতায় যখন প্রয়োজন হবে তখন একটা ভিডিও আমরা ফেসবুকে পোস্ট করব। এবং প্লিজ আপনারা আমাদের এই ফেসবুকে কানেক্টেড থাকুন, ছবিগুলো এবং অনেক যাবতীয় প্রসঙ্গগুলো আমাদের এখানে পোস্ট করা হবে। সো কানেক্ট দিস ফেসবুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমি ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিদিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে এখানে রুমানার জীবনের গল্প আমরা শুনছি, এবং কথা না বাড়িয়ে আমরা রুমানার কাছে আবারও ফিরতে চাই, যেখানটাতে আমরা ছিলাম রুমানা। এবং
ফেসবুকে হাজার হাজার মানুষ কানেক্ট হয়েছে আজকে আপনার জন্য, আপনার জীবনের গল্পের জন্য। সারাদিন রোজা রাখার পরে অনেকেই কষ্ট করে শুনছেন, সে ধরনের কথা আমরা ফেসবুকে পাচ্ছি। চলুন আবারও আপনার সেই গল্প থেকে ফিরি। হ্যাঁ, আপনি
বাচ্চাটা ছেলে ছিল, চার মাসে বাচ্চাটা পূর্ণ হয়ে গেছিল, পাঁচ মাস পরেছে অপারেশন হয়েছে। তো আমার খুব খারাপ লাগলো, কিন্তু সে মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না আমার অনুভূতিটা কি, আমি জীবনে কি হারালাম, আমার এটা বোঝার মতো তেমন একটা আমার সেন্স ছিল না। শুধু আমার শারীরিক কষ্টটাই আমাকে কষ্ট দিচ্ছিল। তো আমার হাজবেন্ডকে আমার ছোট ভাই খুঁজে খুঁজে বের করছে ওর ঠিকানায় গিয়ে, ও আসছে ওর ফ্রেন্ডকে নিয়ে। তখনও বাচ্চাটা মানে ট্রেতে রাখা ছিল, ঢাকা হয়নি। তো বাচ্চাটাকে দেখলো, দেখে ওর ফ্রেন্ডটা বললো যে আয়াকে বললো বাচ্চাটা সরিয়ে ফেলেন ওর কাছ থেকে। তো আমাকে মালিক বলতেছে মাথায় হাত দিয়ে যে তুমি এদিকে মন দিও না, এসব নিয়ে কিছু ভেবো না, তুমি যা হবার হয়েছে। তো আমি কিছু পড়লাম না, শুধু আমার চোখ থেকে পানি পড়লো। তার পরের দিন সকালে আমাকে ওখান থেকে নিয়ে আসা হলো, কিন্তু ডক্টর বললো যে ওর কি অবস্থা, এই অবস্থাতে আগামী পাঁচ বছরের মধ্যে কোনো বাচ্চা নেওয়া যাবে না, প্লাস তিন মাসের মধ্যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবেন না।
আপনার হাজবেন্ড কিছুটা বললো?
হ্যাঁ, আর আমার হাজবেন্ডের সাথে খুব রাগারাগি করলো সে, ডাক্তার কিছু কথা নিয়ে সে আমার শরীরে মারের চিহ্ন দেখেছে। এই পর্যায়ে সে আমাদের বাসায় আমাকে নিয়ে আসলো। সে বললো যে তুমি এখন থাকো, আমি যাই, আমার কিছু টাকা পয়সার দরকার আছে।
আপনি কি আপনার বাসাতে এসে বলেছিলেন যে আপনার পেটের উপরে উঠে সে এরকম করেছে, লাথি দিয়েছে, এবং আপনি বলেননি?
বলেননি।
কেন বলেননি?
বলতে ইচ্ছে করেনি।
বলতে ইচ্ছে কেন করেনি? আপনার তো পরিবারই আপনার আশ্রয়, কোনো উদ্দেশ্য কি ছিল?
হয়তো সম্পর্কটা শেষ হয়ে যাবে,
হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে, আপনার ফ্যামিলি থেকে ডিভোর্স করিয়ে দেবে। আপনি চাননি ডিভোর্সটা হোক?
না, আমি চাইনি, যেহেতু বিয়ে হয়ে গেছে।
ওকে, ফাইন। হার্ডেস্ট রিয়েলিটি শ্রোতা, এবং আজকের এই জীবনের গল্প আজকে কোথায় গিয়ে দাঁড়াবে, আমি এই জীবনের গল্পের যে ভিডিওটি আমি পোস্ট করব, সেই ভিডিওটি আমি ধারণ করেছিলাম এক সপ্তাহ আগে। এই ভিডিওটি আমি বহুবার ব্যক্তিগতভাবে দেখেছি, আমি এক্সপ্রেস করতে পারছি না আসলে আমার অনুভূতিটা কি হচ্ছে, বা আমি কি কি করা উচিত, আমার কি বলা উচিত এই ভিডিওটা দেখার পরে। আমি সবাইকে আজকে বলছি যে প্লিজ লিসন অ্যান্ড প্রিপেয়ার থাকেন এই ভিডিওটা দেখার জন্য। বলুন তারপর
এভাবে চললো, কিন্তু মালিক আমার সাথে এরকম ভাব দেখাতো যেন বাচ্চাটা যেন সে পাগল হয়ে গেছে, বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাওয়াতে সে খুব সিক মানসিকভাবে, এরকম ভাব দেখাতো আমার বাচ্চা চাই, আমার বাচ্চাটা কেন অপারেশন হয়ে গেল, এরকম বলতো। তো বলতো না, আমার খুব খারাপ লাগতো তখন, নিজেকে অপরাধী মনে হতো যে বাচ্চাটা অপারেশন হয়ে গেল, বাচ্চাটা থাকতে ভালো হতো। তো এই পর্যায়ে যে জাস্ট 31 থেকে 35 দিন হবে, সে আমার সাথে শারীরিকভাবে রিলেশন করে,
মানে শারীরিক সম্পর্ক করে আবার।
হ্যাঁ,
এক মাসের মাথায়
তখন আবার কনসিভ করেছে।
এই সময়টা তো আপনারা কোনো ধরনের কোনো কন্ট্রাসেপটিভ বা কোনো ধরনের কোনো প্রিকশন মেথড কোনো কোনো কিছু নেননি?
আমি কিভাবে নেব
যদি সে না চায়?
সে না চায়। তো সম্পর্ক করার পর বেশ কিছুদিন যাওয়ার পর আমি বুঝতে পারি আমার শরীরের অনুভূতি গুলা।
এখন তো আপনি বোঝাটা স্বাভাবিক, কারণ আপনার এক্সপিরিয়েন্স
হয়েছে। হ্যাঁ,
আপনি বুঝতে পারছেন যে আবারও বেবি আসছে।
বেবি আসছে। তো আমি ওনাকে বলি যেটা তো ঠিক হয়নি, এখন আমাকে ডাক্তারের কাছে নিতে হবে। তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় সে।
ওকে, ওই ডাক্তারের কাছে
না,
অন্য ডাক্তারের কাছে?
অন্য ডাক্তার।
স্বাভাবিকভাবেই আমি মালিককে যতটুকু বুঝেছি তাতে আমার এই প্রশ্নটা না করেই বোঝা হয়ে গেছে যে সেই ডাক্তারের কাছে তাকে নিবে না, কারণ এই ডাক্তারের কাছে নিলে তার তো প্রচন্ড গালমন্দ শুনতে হবে, বুঝতেই পারছেন কি ট্রিটমেন্ট সে ওখান থেকে পাবে। অন্য ডাক্তারের কাছে নিয়েছে?
অন্য ডাক্তারের কাছে নিয়েছে। সে আমাকে কিছু টেস্ট দিল, কনসিভ করেছে।
ডাক্তার কি বললো ওই সময়টা? ডাক্তার কি আপনার হিস্ট্রিটা জানতো?
ডাক্তার কি ওভাবে বলিনি, শুধু অ্যাবর্শন হয়ে গেছে বাচ্চাটা
এটা বলে দিলেন।
এটা বলে,
এবং আগের ডাক্তার যে আপনাদেরকে বলেছিল যে আগামী পাঁচ বছর বেবি নিতে পারবেন না, তিন মাস, এগুলো কিছু বলে? মানে আপনারা প্রি মেডিক হিস্ট্রি বলতে যেটা বোঝায় সেটা কিছু বলেন? ডাক্তার ওপেন করেছে,
ওপেন করা হয়েছে,
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, বলেন তারপর?
তারপর ডাক্তার কিছু ই দিল যে এইভাবে তাকে রাখতে হবে, যেহেতু একটা বাচ্চা অপারেশন হয়ে গেছে, দ্বিতীয়বার যেন না হয়। তো এভাবে গেল বেশ চার মাস, ভালোই গেল। কিন্তু চার মাস পরে আবার যেন কি হলো, ওরকম ভাবে একটা ঝগড়া হলো রাত্রে। প্রথম যে
ঝগড়া হয়েছিল
মারামারি হলো, আবার রিপিট। রিপিট হওয়ার পর সেভাবেই সে মারধর করলো,
আবারও সে পেটের উপর এভাবে লাথি দিয়েছে।
পেটের উপর লাথি দেয়নি, সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল খাটের উপর। তখন আলমারির উপর একটা স্পিকার ছিল, সেটা আমার উপর পড়ার কথা ছিল, সেটা আমার উপর না পড়ে ওর উপর পড়েছে, ওর উপর পড়ে ওর এখানে ফেটে কান দিয়ে রক্ত পড়ছে। তখন এই ঘটনাকে কেন্দ্র করে সে আবার চলে আসলো তাদের বাসায়। আর আমাকে যে দু তিনবার ধাক্কা দিয়েছেন এটাতেই মানে বাচ্চাটা আবার সেই একই ভাবে অ্যাবর্শন হয়ে যায়। কিন্তু এই বাচ্চাটা যেদিন অ্যাবর্শন হয় সেদিনটা ঘটনা ছিল ভয়াবহ। হঠাৎ করে আমি ঘুমিয়ে আছি, রাত 12টার সময় আমি একটি স্বপ্ন দেখলাম যে আমাকে একটা হুজুর বলছে, তোমার সর্বনাশ হয়ে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ কেন, তোমার উপর পেতত্ব চালান করা হয়েছে। তো আমি ঘুম থেকে উঠি না, ভয়ে আমার সারা শরীরে পশম গুলো দাঁড়িয়ে গেছে। এর আগে আরো কয়েকদিন আমি স্বপ্নে দেখেছি ওর মা ভাই লাল কাপড় পরা থাকে সাধুর মতো, ওরা আমার মাথার উপর হাত রেখে কি কি করতেছে, ধূপ চালাচ্ছে না কি করছে, এরকম আরো অনেকদিন দেখেছিলাম। তো সেদিন যখন দেখলাম রাত 12টার সময় আমি লাফ দিয়ে উঠে আমি বাথরুমে গেলাম, গিয়ে আমি উঁচু করে মাত্র যায় না আমার যে দাঁড়িয়ে আর সারতে পারিনি, প্রচন্ড ব্যথা হচ্ছে, আমার ব্যথা হচ্ছে।
আপনি নামাজ পড়তেন?
হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই নামাজ পড়তাম, যখন আমি ক্লাস 2 পড়ি তখন আমি কোরআন মজিদ খতম করি, আর গভীর রাত্রি আমি নামাজ পড়তাম,
তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ নামাজের পাটিতে দাঁড়িয়ে আছেন,
দাঁড়িয়ে আমি নামাজের আর পড়তে পারি না, নামাজটা আমার ব্লাড করতেছে, আমি চিৎকার করতে থাকি, কান্না করতে থাকি, এমন চিৎকার যে আমি সহ্য করতে পারি না। তো আমার চিৎকারে সবাই উঠে যায় ঘরের, মানে দিশে হারা হয় যে এত রাত্রে কি করবে, সেই খুনা পড়া থেকে তো ঢাকায় আনাও সম্ভব না আমাকে। তো আমার পাশে ফ্ল্যাটে যারা থাকতো ওই খালাম্মার হাজবেন্ড ছিল ডাক্তার, ওনার নিয়েও ছিল ডাক্তার, তো আমার মা ওদের দরজা নক করতে থাকে। তারপর খাল ওই আঙ্কেল এসে আমাকে দেখে উনি বাইরে গিয়ে বলে আম্মাকে বাচ্চার অ্যাপারেশন হয়ে যাবে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল রেফার করা উচিত, আর আমি ডেলিভারি কেস করি না। আমার মা এরা সবাই আমাকে বলে যে নিয়ে যায় হাসপাতালে, আমি চিৎকার করতেছি কান্নাকাটি করতেছি যে আমি কোথাও যাব না, আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব।
কেন বলছিলেন এটা?
কেন আমার এত ব্যথা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, আমার মনে হচ্ছে না যে আমি গাড়িতে উঠতে পারবো বা বের হতে পারবো। তো আমার আব্বার যে ফ্রেন্ডের মহিলাটা ছিল ধাত্রী, তার ওয়াইফ, সেও আসছে, আচ্ছা সে বলতেছে এটা কেমন কথা, 4 হয়নি, মাত্র 4 হয়েছে একটা বাচ্চা অপারেশন হয়েছে, এর মধ্যে আবার আরেকটা বাচ্চা কি করে আসছে। শুনেই তো আমি হতভম্ব হয়ে গেছি। তারপর উনি এক হুজুরের কাছে গেছে, হুজুর বলছে দেখেন আল্লাহর উপরে তো কিছু নেই, সব আল্লাহর উপর ভরসা, তবে আমি পানিটা পরে দিচ্ছি, যদি বাচ্চা উল্টো হয়ে থাকে বাচ্চা সোজা হয়ে যাবে, আর যদি বাচ্চা অ্যাবর্শন হবার হয় হয়ে যাবে, এ বাচ্চা যদি না থাকার হয় থাকবে না। তো আমাকে সেই পানিটা এনে খাওয়ালো, আমার যাচ্ছে না পানিটা কোনো রকম, আমার মুখে 3 পানি দিচ্ছে। তো কিছুক্ষণ পর বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যায়, কিন্তু বাচ্চাটা জীবিত ছিল। আর এই বাচ্চাটা একটা মেয়ে ছিল, মানে পুতুলের মতো সুন্দর ছিল, মানে যারা দেখছে সবাই এখন পর্যন্ত
ছিল। কতক্ষণ জীবিত ছিল?
2 সে আমার মা নাকি চামচ দিয়ে ঠোঁট নাড়ছিল, চামচ দিয়ে পানি দিচ্ছে, 2 পানি খেয়েছে, সে পানি খেয়েছে, সে 2 নির্দিষ্ট ছাড়ছে। আর সবচেয়ে বড় কথা, আগের বাচ্চাটা যখন অপারেশন হয় তখন তার সারা শরীর নয়, তার মাথাটা ছিল জখম, আর এই বাচ্চাটা হয়েছিল পায়ে। আবার আমার ভাই এরা খুঁজে মালিককে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ও আসে বাচ্চাটাকে দেখে ও সন্দেহ করতেছে বাচ্চাটা আমি অপারেশন করে ফেলছি, ও এরকম বলতেছে, ও বলতেছে বাচ্চাটাকে দিয়ে দেন আমি ডাক্তারি পরীক্ষা করবো।
পুরুষ জাতির কলঙ্ক ছাড়া কিছু বলার নেই। এবং ওকে, আমি আবারও বলছি যে আজকের এই স্টোরিটা সবাইকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ লিসেন দিস স্টোরি, লাস্ট পর্যন্ত শুনবেন, সবার কাছে আমার রিকোয়েস্ট। আমি এখানে পাশবিকতার বর্ণনার কোন ইন্টেনশনে আপনাকে শুনতে বলছি না, আমি শুনতে বলছি বিশেষ একটা কারণে, সেই কারণটা এখন পর্যন্ত আসেনি এই গল্পে। আপনি চিন্তা করতে পারবেন না যে আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আপনাকে কোন সেন্সের কাছে দাঁড় করিয়ে দেবে। এবং একটি বিশেষ ভিডিও আমরা পোস্ট করতে চাই আমাদের ফেসবুক পেজে, প্লিজ একটু কষ্ট করে জেগে থাকুন। শুধু আপনি না, আপনাকে বলবো আজ হ্যালো 8920 টিম মেম্বার হিসেবে আপনি আরো 10 বলুন যে আজকের এই গল্প যেন তারা অবশ্যই শোনে। হ্যাঁ বলুন। তারপর
মালিক আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার খারাপ ব্যবহার করে ওর ধারণা আমি অ্যাবর্শন করে ফেলছি বাচ্চাটা, আমি খর করতে চাই না, তাই ও অনেক দোষারোপ করতেছে আমাকে, বলতেছে তুমি আগে সুস্থ হও তোমার সাথে, তারপর আমার বোঝা পড়াচ্ছে। কিন্তু এর মধ্যে আমি মানে অ্যাবনর্মালে চলে যাই, মানসিক ভাবে
অ্যাবনর্মাল হয়ে গেছে।
এত সুন্দর একটা বেবি কেন এভাবে চলে যাবে? আমাকে শুধু এই জিনিসটা পেয়ে দিচ্ছিল। তারপর এই ঘটনা নিয়ে মালিক আমার সাথে অনেকদিন পর্যন্ত খারাপ ব্যবহার করলো, অনেকদিন। প্রায় ওর সাথে আমার 7 থেকে 8 মাস পর্যন্ত কোনো সম্পর্কই ছিল না, যোগাযোগই ছিল না। তারপর আবার আমার সাথে যোগাযোগ করে, আমাদের বাসায় আসে। তো আমাকে অনেকেই বলে যে মানুষ একবার না 7 বার দেখে, মানুষ একদিন খারাপ থাকে আরেকদিন ভালো হয়, ভালো হতেও তো পারে। এই কথায় চিন্তা ভাবনা করেই তাকে আবার গ্রহণ করা হয়। সে আমাদের বাসায় থাকে, আমাদের বাসায় আসি। এভাবে আমরা আবার কনসিভ করি।
আবার কনসিভ করে ফেলেন?
হ্যাঁ।
কয় মাসের মধ্যে?
1 বছরের মধ্যে।
এবার একটা বড় গ্যাপ নেবেন
আপনারা,
যদিও প্রথম গ্যাপে 5 বছরের গ্যাপ নেওয়ার কথা ছিল। ওকে,
এবার ডাক্তার চামেলিবাগ পাঠান।
জি,
প্রফেসর আনোয়ারের কাছে। উনাকে আগে প্রেসক্রিপশন গুলো দেখানোর পর উনি বলে যে আমি কি করব, এটা কি করেছে, এর শরীরে 1 ছিটা রক্ত নেই, ক্যালসিয়াম নেই, একে আমি কি করে বাঁচাবো
এই বেবিটাকে?
হ্যাঁ।
ওকে,
আমার কথা বলছে
মানে আপনাকে কিভাবে বাঁচাবে?
বাঁচিয়ে
তার মধ্যে আবার কনসিভ করে বলছে,
কনসিভ করবো সাথে।
জি,
তো এইভাবে উনি ট্রিটমেন্ট দিচ্ছে। আর প্রতি ইসে আমাকে পাওয়ারফুল ইনজেকশন করা হচ্ছে, সপ্তাহে 2টা করে, 2500 পাওয়ারের।
2500 পাওয়ারের কি অ্যান্টিবায়োটিক?
হ্যাঁ হ্যাঁ, যাতে অ্যাবরেশন না হয় বাচ্চাটার।
OMG, আমি ডক্টর না, আমরা তো ফিজিশিয়ান, বাট আপনি চিন্তা করে দেখুন সিচুয়েশনের জায়গা থেকে, প্রতিদিন 2500 পাওয়ার, যে মেয়ের শরীরে দাঁড় নেই। ওকে, তারপর?
তারপর স্লাইন চলতো, খাবার দাবার তো টোটাল বন্ধ, কিছুই খেতে পারতাম না। এভাবে 7 মাসের মতো গেল। এর মধ্যে আবার মালিকের চরিত্রগুলো আমার কাছে ধরা পড়ে গেছে। ও যে কোনো মেয়ের সাথে যখন তখন চলে যায়, কখনো চিটাগাং, কখনো মাধবকুণ্ড,
এরকম চলে যাচ্ছে,
এরকম চলে যাচ্ছে। তো আমি বললে আমার সাথে ঝগড়া লাগে, কিন্তু এই বাচ্চাটা টেকানোর জন্য ও চেষ্টা করেছে অনেক। এই 7 মাসের পর্যায়ে এসে সে একদিন বলতেছে যে আমি চিটাগাং যাচ্ছি, কক্সবাজার। তো কেন? তার কাছে আমি কিছু মেয়ের ছবি দেখতে পাই, দেখতে পাই, আমি প্রশ্ন করি, প্রশ্ন করাতে সে খুব রেগে যায়। মানে আমার কোনো কিছু জানার অধিকার নেই, যেমন কেন থাকবে না জানার অধিকার?
আপনারই তো অধিকার আছে, আর কার অধিকার থাকুক বা না থাকুক।
এই নিয়ে আমার সাথে তুলকালাম ভাবে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আবারও সেই ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যায়,
আবারও হাতাহাতি
হাতাহাতি চলে যায়। তো এবার আমাকে আমার বাবা মা খুব বকা দেয় যে ও জাহান নামে যাক, তুই কেন যাস ওর সাথে কথা বলতে?
রাইট,
এই কথা বলে সে চলে যায়। যে মানে প্রচন্ড ঝগড়াঝাটি হয়, আর এমন ঝগড়াঝাটি করতো মানে অশ্লীল পর্যায়ে, যেগুলো আমার
বাজে কথা বলতো,
বাজে কথা বলতো, আমার সহ্য করা একেবারে সম্ভব ছিল না। তো এইভাবে চলে গেল। বাচ্চাটা যখন হবে তখন ডাক্তার বলল যে 1 মাস আগে ভর্তি হতে হবে, প্লাস বাচ্চা হওয়ার পর কতদিন থাকতে হয় তা জানা নেই। তো আমি টোটাল অ্যামাউন্ট চিন্তা করে দেখলাম 1 থেকে 1.5 লাখ টাকা চলে যাবে।
ওকে,
1.5 লাখ টাকা কোথা থেকে বিয়ার করবো আমার বাবা এত টাকা এই মুহূর্তে? তখন আমাদের আর্থিক সংকট অতটা ভালো না, আর মালিকের কোনো খবর নেই। আমি টোটাল চিন্তা ভাবনা করে আমি বলতেছি কি থাক ওখানে আর আমি যাব না। উনি আবার আমাকে আল্ট্রাসোনোগ্রাম দিয়েছিল আর কিছু টেস্ট দিয়েছিল 7 মাসে যখন পড়ছিল করার জন্য, সেগুলো না করে আমি ওখানে যাওয়া বাদ দিয়ে দিই। তারপর আমার মা কার সাথে যেন কথা বলে, আমার সমর্থন বড় চাচির সাথে, বড় চাচির বাসায় একটা নার্স থাকতো, বাংলাবাজার যে মাতৃসদনটা আছে না ওখানে কাজ করতো। তখন ওই জায়গাটা তো ডেভেলপ ছিল না, খুব ন্যূনত মানের ছিল। তো উনি আমার চাচিকে বলে যে ওকে এখানে নিয়ে আসেন, যদি নর্মাল ভাবে হয়ে যায় তো হয়েই গেল, টাকা পয়সা তেমন একটা খরচ হবে না, আর যদি আমরা দেখি সিচুয়েশন খারাপ তো আমরা রেফার করবো। এই কথা বলে আমাকে নিয়ে যাও ওখানে। কিন্তু আমার ডেট ছিল ভুল, ডেট 1 মাস আগে ভুল দিয়ে ফেলছিল। সেই তারিখ অনুযায়ী আমি ওখানে যাই, 4 দিন কেটে যায়, কোনো ই হচ্ছে না, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হচ্ছে, আমার পেন হচ্ছে আর ব্লিডিং হচ্ছে, শুধু ব্লিডিং হচ্ছে। এভাবে 4টা দিন ওরা আমাকে নর্মাল ভাবে হওয়ানোর জন্য যে স্লাইন দেওয়া হয় সেই স্লাইন দিচ্ছে, স্লাইন অফ হয়ে যাচ্ছে, স্লাইনের ভিতরে রক্ত এসে ভরে যাচ্ছে, স্লাইন টানছে না, ইঞ্জেকশন করছে ইঞ্জেকশন হচ্ছে না, মানে সব অফ হয়ে যাচ্ছে। 4 দিনের মাথায় সেদিন আমার বড় চাচা সেদিন গেছে, যাওয়ার পর উনি আমার অবস্থা দেখে উনি আমাকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসে। তো আমাকে যখন রুমে নিয়ে গেল, সিটে নিয়ে গেল, আমার এত পেন হচ্ছে যে আমাকে নার্স বলতেছে শুয়ে থাকতে, আমি পারতেছি না, আমি বসে চিৎকার করতেছি, হইচই করতেছি। তারপরে আমি বললাম যে আপা প্লিজ আপনারা থেকে ইঞ্জেকশন দিন, ব্যথাটা যেন কমে যায়, আমি এভাবে অনুরোধ করতেছি,
সহ্য করতে
সহ্য করতে। তখন বলে পেটের বাচ্চা যদি পেটে রাখতে চান তাহলে আমার ইঞ্জেকশন দিই, ব্যথা কমে যায়। সত্যি কথা বলাতে আমি চুপ হয়ে যাই না, কিছু বলতে পারি না। তো এইভাবে করতে করতে ওরা আমার রিপোর্ট গুলো একটা ভুল করা হয়েছিল, যে আমার যে রিপোর্ট গুলো ছিল, প্রেসক্রিপশন গুলো ছিল, সেগুলো ওদের দেখানো হয়নি। এগুলা বলছে ওই যে নার্সটা ছিল যে বাংলাবাজার হাসপাতালে, উনি বলছে এগুলো যদি দেখান তাহলে ওরা ই করবে না, ওকে ভর্তি নেবে না, তখন আরো সমস্যা হবে, কেন সিরিয়াস রোগী ও। তো ওই কাগজগুলো না দেখাতে ওরা বুঝতে পারেনি যে আমি কতটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। ওরা ভাবছে কি নর্মাল হবে, হওয়ার অফ চেষ্টা করি, না হলে সিগারিং করবো এরকম। তো ওরা নর্মাল হওয়ার মতো ওরাও আবার চেষ্টা করে স্ল্যান টেলাইন সবকিছু একটা পর একটা ওষুধ টষুধ লিখে দিচ্ছে, ই করছে। তো এইভাবে এক রাত্রের মধ্যে 21,000 টাকার মতো ওষুধপত্র লেগে গেলো, সবকিছু ডাবল ডাবল চারগুণ করে লিখে দিচ্ছে, কাগজ লিখে দিচ্ছে আমার ভাই আমার চাচা যে যে নিয়ে আসতেছে। তো হচ্ছে না, আমার অবস্থা মরা মরা যায় এরকম ট্রেনিং হচ্ছে। শেষ পর্যন্ত ওরা আমাকে আমার অনুমতি না নিয়ে, আমারও ধারণা ছিল যে নর্মাল না হলে তো ওরা সিজারিং করবে, কিন্তু ওরা সেটা না করে ওরা বাচ্চাটাকে যন্ত্রের সাহায্যে টেনে আনতে চাইছে। তখন এই মাথার খুলিগুলো পুরো ভেঙে ফেলছে
বেবি,
হ্যাঁ বেবি, আর এই বাম চোখটা বের করে ফেলছে পুরো, পুরো চোখটা বের হয়ে এখানে চলে গেছে। আর ওর চুলগুলো তো ছিল কুকড়ানো কুকড়ানো। তখন বাচ্চাটা যখন হয়েছে, ওর সিমটম ছিল মানে সাইড এফেক্ট করছিল মেডিসিনের কারণে, হাত পায়ের ফিঙ্গার গুলো জয়েন হয়ে গেছিল, তারপর যখন এইভাবে বাচ্চাটাকে তিনি
করিয়েছিলেন বেবি পেটে থাকা অবস্থায়,
3 মাসে করেছিলাম,
3 মাসের পরে আর করেননি,
করেনি।
This is a big mistake again. Okay, বলুন তারপর
চোখটা বের হয়ে গেছে,
এটাকে তোমরা টেনে বের করেছে,
ভাই টেনে বের করছে,
এবং কোনো ডাক্তার ছিল না, আইআরআই কাজটা করেছে,
আইআরআই কাজটা করেছে, নার্স করেছে। আমি চিৎকার করছি যখন, তখন অপারেশন করেছে, মানে এমন ভাবে কাটছে যে কি বলবো, এরকম বালতি 2 বালতি ব্লিডিং হয়েছে, মানে ওরা থামাতে চাচ্ছে ব্লাড কিন্তু থামছে না, ওরা সেলাই করতে পারছে না। বাচ্চা হয়েছে রাত 4:15 আর সেই অপারেশন শেষ হয়েছে 8:35।
শরীরে তো ব্লাড থাকার কথা না আপনার তাইলে?
হ্যাঁ, আমার হাড়েও ব্লাড ছিল না, আমি অপারেশন টেবিল থেকে পড়ে যাই, যদি আমাকে তখন না ধরে ফেলতে পারে আমি সাথে সাথে মারা যেতাম, টেবিল থেকে আমার খিচুড়ি হয়ে পড়ে গেছিলাম। কিন্তু ওরা আমার বাচ্চাটাকে নিয়ে তখন কোনো কেয়ার করেনি। তো আমি একবার বাচ্চাটার কান্না শুনেছি,
আপনার হাজবেন্ড সেখানে ছিল না?
কেউ ছিল না। আর আমি যখন নাকি বাচ্চাটাকে এইভাবে টেনে হিসেবে বের করতে চাই, তখন আমি চিৎকার করি, আমাকে নার্স একটা করে থাপ্পড় দেয়, মানে আমার গার্ডিয়ান কেউ ছিল না আমার সাথে তখন সেই মুহূর্তে।
বলুন তারপর কি হলো?
তারপর এরকম চিৎকার করছি, আমাকে মারছে আর সেলাই করছে একটা করে। তো আমার মা সহ্য করতে না পেরে আমার মা নার্সকে অভিশাপ দেয় যে তুই একদিন ধ্বংস হয়ে যাবি, তোকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। তারপর আমার বাচ্চাটার কান্না শুনে আমার বাচ্চাটাকে তখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল 5 ঘন্টা অক্সিজেন। তারপর আমি বলি আমার বেবি কোথায়, আমাকে তখন একজন ডাক্তার আসে, জুনিয়র ডাক্তার, সে বলে আপনি আপনার কথা চিন্তা করেন, আমি আমার বেবির কিছু হলে আমি কাউকে ক্ষমা করবো না, ক্ষমা করবো না বলাতে ওরা খুব সিরিয়াসলি বাচ্চা নিয়ে খুব তোড়জোড় শুরু করে। এভাবে আমাকে সকাল 8:30 সময় আমার বেডে নিয়ে আসে, টলিতে করে নিয়ে আসে। পর আমার খুব অবস্থা খুবই খারাপ থাকে, তখন বাচ্চাটাকে আমি দেখি, দেখে আমি কিছুই বলি না, কোনো কথা বলার মতো তখন আমার কোনো অনুভূতি ছিল না। তখন সেটা আমার মনে হয়েছিল যে আমি যদি বেঁচে না থেকে এ যাতে মরে যেত সেটাই আমার জন্য সবচেয়ে বেটার ছিল।
নাও ইটস টাইম ফর ব্রেক প্রিয় শ্রোতা, এবং এই অনুভূতি আমাদের অনেকেরই হবে, শুধু এই মায়ের না, আমাদের অনেকের হবে আজকের হেলো ইট 920 থেকে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ কজ সামথিং ইজ ওয়েটিং ফর ইউ, যে ভিডিওটা আমরা পোস্ট করব ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে, আসলে না কিছু বলতে পারছি না, মানে এটা এমন একটা অনুভূতি না, এটা এক্সপ্রেস করা যায় না। ফিরে আসছি ঠিক রাত 1টায়। আপনারা প্লিজ আমাদের ফেসবুকে কানেক্ট থাকুন, যারা ফেসবুকে আছেন তারা ফেসবুকেই কানেক্ট থাকুন, আর যারা জয়েন করেননি তারা জয়েন করে যান। আমরা পোস্ট করছি ছবি এবং ভিডিও, কি ঘটেছিল এবং কি হয়েছে সবকিছু আপনারা জানতে পারবেন ঠিক রাত 1টার পরপরই। আপনারা প্লিজ কানেক্ট থাকুন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920।
ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আমাদের হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। প্লিজ বি কানেক্ট। ফিরছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
আমরা আবারও ফিরছি রুমানার জীবনের গল্পে। আপনারা আছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে রুমানা সে তার জীবনের গল্প এখানে বলতে যাচ্ছে লাখো মানুষের কাছে। এবং আমি অনুষ্ঠানের শুরু থেকেই আজকে আমার যারা হ্যালো 8920 বন্ধু যারা আছেন, শ্রোতা যারা আছেন, তাদের সবার প্রতি রিকোয়েস্ট রেখেছি, আপনারা তো শুনবেনই, 7-10 জনকে শুনতে বলুন এই এপিসোডটি। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে প্লাস অন্যদের কাছেও পৌঁছে দেবেন, এবং কেন পৌঁছে দেবেন, কি কারণে পৌঁছে দেবেন, সেটা ঘটনা হচ্ছে এখন এই একটার সময়ের যে পার্টটি সেটা। শুনতে থাকুন, চলুন আমরা তার কাছে আবারও ফিরি। এবং যারা ফেসবুকে আছেন তারা প্লিজ ওখানে কানেক্ট থাকুন, আর যারা জয়েন করেননি তারা জয়েন করে যান, কারণ অনেক বড় বড় ডকুমেন্টস অনেক কিছু এখন এই পেজটাতে আসবে এবং একটা বিশেষ ভিডিও আমরা দিব এই পেজটাতে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা এবিসি রেডিও শুনছেন। চলুন আবারও আমার অতিথির কাছে ফিরি। জি, আপনি আপনার সন্তানকে দেখলেন, সন্তানকে দেখার পরে পৃথিবীর সমস্ত মায়ের অনুভূতি যেটা হয় সেই অনুভূতির চাইতে আপনার অনুভূতি ভিন্ন, এটা আমরা বুঝতে পারছি। বলুন তারপর।
তারপর সকাল 9টার দিকে আমি কিছুই বলতে পারলাম না, আমি শুধু বাচ্চাটার দিকে তাকিয়ে রইলাম। বাচ্চাটিকে অনেকক্ষণ পর আমার তন্দ্রার মধ্যে চলে আসলো। এর মধ্যে একজন নার্স এসে আমাকে ঘুম থেকে ওঠালো, উঠে বলল ডক্টর আসলাম উনি বাচ্চাটিকে দেখবে। তো উনি বাচ্চাটিকে দেখলো, দেখে বলল যে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, তবে আমার একটা অনুরোধ আপনার প্রতি, বাচ্চা যেন কখনো আপনার আদর স্নেহ থেকে বঞ্চিত না হয়। তো আমি শুধু ওনার দিকে তাকিয়ে রইলাম, আমি আর কিছুই বললাম না ওনাকে। তারপর আরো দুজন আসলেন ডাক্তার শিশু বিশেষজ্ঞ, ওনারাও বাচ্চাটিকে দেখলেন। এক একজন আমাকে এক এক ধরনের প্রশ্ন করছে, আমি কোনো কথা বলছি না, কিন্তু আমার একটাই ধারণা, মূল ধারণা, আমার বাচ্চার সেজে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা যে হবার বেশি হয়েছে তা আমি বুঝতে পারছি, যে ওকে যদি এভাবে টানা হিসেবে করে পৃথিবীতে নামতে চাইতো যন্ত্রের সাহায্যে, ওর এরকম ক্ষতি হতো না। তো আমি কিছুই বললাম না। চারদিন পর আমি নিজেই অনুরোধ করে ওদের কাছ থেকে নাম কেটে আমি চলে আসলাম বাসায়। বাসায় আসার পর
আপনার বাচ্চাকেও দেখতে যায়নি ওই মুহূর্তে? ওখানে চারদিন আপনি বাচ্চা নিয়ে আসেন, আপনার হাজবেন্ডও দেখতে যায়নি?
আমার হাজবেন্ডকে বলে নেওয়া হয়েছিল, কিন্তু সে যে এমন বিহেভ করেছে যে বলার মতো না।
কি করলো?
আমাকে বলেন এরকম বাচ্চা হওয়ার যেহেতু না হয় ভালো ছিল।
সেটার জন্য আপনার দোষ কোথায়?
সে বলতেছে আমার ত্রুটির কারণে এমন হয়েছে।
আপনার কিসের ত্রুটি? আপনি তাকে জিজ্ঞেস করেননি?
আমার দুবার বাচ্চা অ্যাবর্শন হয়েছে, নিশ্চয়ই আমার কোন ত্রুটি আছে। তারপর আমি আমার বাবার বাসায় চলে আসলাম। চলে আসার পর বাচ্চাটিকে নিয়ে অনেক ধরনের কথা, অনেক কিছু আমাকে
কি বলছিল আমাকে একটু বলেন। আমরা এখনো কনফিউজ ছি বাচ্চাটার কি হয়েছে, বাট আমি এনভায়রনমেন্টটা বোঝাচ্ছি।
বাচ্চাটিকে
আই এম গোইং টু আপলোড আ ভিডিও ভেরি ভেরি সুন, মানে আমার পেজটাতে, দেন ইউ উইল বি ক্লিয়ার যে আসলে স্টোরিটা কোন দিকে যাচ্ছে। ওকে, হ্যাঁ বলুন তারপর।
সবাই একই কথা বলেছে, এত কষ্ট করে বাচ্চা হওয়ার চেয়ে না হয়ে ভালো ছিল। আর আমার যে বড় ভাবি যে উচ্চ শিক্ষায় শিক্ষিত আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বিসিস ক্যাডার,
ওকে,
তো সে যেরকম কথাবার্তা বলেছে তার যে হাসি মুখটা আমি দেখেছি আমি জীবনে কখনো ভুলবো না।
টিটকিরি করে
করে আমি 5 মাস পর্যন্ত দাঁড়াতে পারিনি। এই বাচ্চা হওয়ার যে অপারেশনের সেলাইগুলো আমার হয়েছে সেগুলো এতই যন্ত্রণা দিচ্ছিল, এতই করছিল, আমি দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না। আমি 5 মাস এভাবে ছিল, 5 মাস পর আমি বাচ্চাকে ফার্স্ট স্কুলে নেই।
5 মাস পরে আপনি ফার্স্ট স্কুলে
নেন?
আপনার স্কুলে নেওয়ার মতো অবস্থা ছিল না?
অবস্থা ছিল না।
মাই গুডনেস,
এই 5 মাস আমার মা সবকিছু করে আমার বাচ্চার জন্য। তারপর 5 মাস যখন বয়স তখন আমি ওকে নিয়ে নানান জায়গায় গেলাম।
এই সময়টা তো বাবা ওকে কোলে নেয়নি?
না, 5 মাস পর থেকে ওর বাবা আবার আসা শুরু করলো। তো আসা শুরু করলো, তার প্রতি তো আমার একটা ঘৃণা, একটা বিদ্বেষ জমা হয়ে আছে। আমি তার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলতাম না, আর ওর সাথে কেন, সবার সাথে আমি কোনো কথাই বলতাম না। যখন আমাদের ঘরে কোনো মেহমান আসতো, কোনো আত্মীয় স্বজন আসতো, আমি আমার রুমে ঢুকে বাচ্চাটাকে নিয়ে আমি তার দরজা বন্ধ করে দিতাম ভেতর থেকে।
বাচ্চাটাকে নিয়ে আপনি দরজা বন্ধ করে?
আমি কারোর সাথে আসতাম না, কথা বলতাম না।
কেন বন্ধ করতেন?
কিন্তু সবাই একই ধরনের কথা বলে
বাচ্চাটাকে দেখে।
হ্যাঁ, তারপর আমি ভাবে নানান জায়গায় দিয়ে আমার হাজবেন্ডও এর মধ্যে কিছু সহযোগিতা করেছে।
আপনি বলেন, স্বাভাবিক বাচ্চারা যেভাবে বড় হয়, পাঁচ মাসের বাচ্চারা যে ধরনের আচরণ করে, যে ধরনের লুকে থাকে, আমাদের শ্রোতা যারা আছে তারা অনেকেই বুঝতে পারছে না যে প্রবলেমটা কি, এগুলো একটু আইডেন্টিফাই করবেন যে কি করতো পাঁচ মাস বয়সে, কি ধরনের আচরণ করতো যেটা থেকে সাধারণ মানুষ।
হ্যাঁ হ্যাঁ, পাঁচ মাস বয়স থেকে একটা জিনিস ফলো করেছি, টিভি আচরণ শুনলে ও ফিরে তাকাতো টিভির দিকে।
আচ্ছা,
আর আমি তো ওকে পেটে নিয়ে সব সময় সোয়া সিন কনশিপ পড়েছি, তো ওর দেখছি আল্লাহর কোনো ইউ শুনলে ও সেদিকে মনোযোগ দিত।
আচ্ছা,
আমি যখন ডক্টর ইহসান মাহমুদকে দেখালাম, তখন মাথায় হাত রেখে বললো যে মামুনি, তোমার বাচ্চা এভরিথিং ওকে, জেন এবং আইকিউ যথেষ্ট স্বচ্ছ, তবে ফিজিক্যালি কিছু সমস্যা আছে, এটা সারাতে সময় এবং টাকা দুটোরই দরকার।
ওকে,
ওর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো। ওরা আমাকে এভাবে সান্ত্বনা দিল। তারপর আমি ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হলাম, কাজী কামরুজ্জামান প্রফেসর ওনার রেফারেন্সে, উনি বাচ্চাটা দেখলাম, তো ওনার একজন জুনিয়র ছাত্রকে উনি বাচ্চাটার জন্য করা হয়, তো উনি নিল, উনি আমাকে জায়গা জায়গা পাঠালো, মামুন ফেরদৌসের কাছে পাঠালো। মামুন ফেরদৌস দেখলেন, দেখে বললেন যে বাচ্চাটার অপারেশন করতে হবে এক থেকে দু বছরের মধ্যে। তারপর ওই ডাক্তারের মাধ্যমে নানান বাহির থেকে ডাক্তার আসলে সে আমাকে কল করতো, আমি বাচ্চা নিয়ে আসতাম, আসে ওরা দেখতো, দেখার পর এক একজনে এটা নিয়ে রিসার্চ করতো, অনেক কিছু করতো, হ্যাঁ, বেবি ছবি টবি নিয়ে যেত, সবকিছু করে নিয়ে যেত ভিডিও করে। তারপর ক্যানাডিয়ান ডাক্তার আসলো, সে আমাকে ওই মামুন স্যারের মতো সান্ত্বনা দিল, আর বাচ্চাটার অপারেশন আমি করতে পারি, কিন্তু আমি করলে যতটা না ভালো হবে তার চেয়ে ভালো হবে অস্ট্রেলিয়ান সার্জন যদি করে।
অস্ট্রেলিয়ান সার্জন?
হ্যাঁ। তারপর ওনাকে আমি কোথায় পাবো বলো? ওনাকে আমি যোগাযোগ করব, এক মাস পর উনি আসবে, তখন আপনি দেখা করবেন ওনার সাথে।
কোন হাসপাতালে এটা?
ডেকে বললো যে বাচ্চাটার জন্য যদি আপনাকে বিদেশ যেতে হয় আপনি কি যাবেন, আপনি কি পারবেন? তখন আমি বললাম ওকে সুস্থ করার জন্য যদি আমাকে চাঁদে যেতে হয় আমি চাঁদেও যাবো, কিন্তু প্রবলেম হচ্ছে আমার আর্থিক সংগতি এখন নেই, ইতিমধ্যে আমার এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়ে গেছে বাচ্চার পেছনে। আমি
তখন ওর বয়স কত যখন আপনাকে বিদেশ যাওয়ার জন্য এই ধরনের কথা আসছে?
9 মাস।
তখন বেবির বয়স 9 মাস। ওকে,
আমাকে এই কথা বলার পর তারপরে চেষ্টা করতে করতে মানে একটি বছর আমি ডাক্তারদের দুয়ারে দুয়ারে ভিখারি নিয়ে যেভাবে ঘুরে আমি এভাবে ঘুরেছি, অনেক ডাক্তার অনেক মন্তব্য করেছে, অনেকে বকা দিয়েছে, অনেক কিছু করেছে।
পরিবারের লোকজন কি বলতে দেবীটা নিয়ে?
পরিবারের লোকজন অনেক খারাপ কথা বলতো, বিশেষ করে আমার শাশুড়ি তো আমাকে ছেড়ে দিতেই বলছে যে আমার প্রবলেমের জন্য আমার সাথে ভূতের আসু আসছে, জিনের আসু আসছে, এর জন্য বাচ্চা এমন হচ্ছে, এই মেয়েকে নিয়ে ঘর করা যায় না, তুই অন্যটাকে বিয়ে কর।
ওর ছেলেকে বলেছে?
হ্যাঁ, ওর ছেলেকে বলেছে। তো ওর ছেলেও মানে বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, এই করে না, সেই করে না।
কিন্তু সম্ভাবনা শূন্য হয়ে যায়নি, সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করার জন্য তার মা যা করার সেটা করছেন। ওকে, তারপর
ডাক্তার হাসান সবকিছু রেডি করে আমাকে বললো যে 1 তারিখে আপনার অস্ট্রেলিয়ার ফ্লাইট।
এবং এটা সম্পূর্ণ ফ্রি, বাংলাদেশ
সম্পূর্ণ ফ্রি? হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্ট না, এটা রোটারি অর্গানাইজ,
রোটারি অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা করা হয়েছে।
ওকে, করেছি, কিন্তু পাসপোর্ট টাসপোর্ট সব আমাকে করতে হয়েছে।
ওকে,
তারপর আমি এভাবে অনেক যুদ্ধ করে গিয়েছি, আমার হাজবেন্ড তো আমাকে যেতেই দিবে না। তারপর আমি ওইখানে গেলাম, ট্রিটমেন্ট হলো, বাচ্চা যখন ফার্স্ট অপারেশন হয় ননস্টপ 13 ঘন্টার অপারেশন
ব্রেনে।
হ্যাঁ, ব্রেনে, ওর পুরো খুলিটা ওরা আবার ই করে ফেলছে, মানে এটা কি বলে মেশিনে গুঁড়ো করে ফেলছে হাড়গুলো, গুঁড়ো করে এগুলো ওরা ঢালাই করে চশমার কাঁচের মতো কেটে কেটে তারপর ওরা সেটিং করেছে, মানে
ওকে, আমি এগুলো বুঝবো না ডাক্তার, এটা বাট কিছু একটা হয়েছে যেটা ওর জন্য প্রয়োজনীয় ছিল। কত বছর বয়স এটা হলো?
এটা 13 মাস বয়সে।
13 মাস বয়সে হয়েছে, আচ্ছা।
তারপর যখন নিকে ও এই বাড়িতে রাখা হয়েছে, তখন আমাকে বললো ডাক্তার যে আমরা খুব ওয়ারিতে আছি, ওর সেন্স কিরকম হয়, ও আপনাকে চিনতে পারে কিনা, আপনি ওকে কাছে যান তো দেখি। তো আমি যে যখন চোখ বন্ধ করে আসলাম, আমি শুধু বলছি প্রিয়াঙ্কা।
আপনি নামটা কি আপনি রেখেছিলেন?
হ্যাঁ, এটা আমি আগে থেকে
ঠিক করে রেখেছিলাম, ওর নাম হবে প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা,
ওকে,
সাদিয়া জাহান প্রিয়াঙ্কা।
ওকে,
যখন আমি গেলাম ওর নাম ধরে ডাকলাম প্রিয়াঙ্কা, ও শুধু আম্মু বলে আমার হাতটাই যে ধরলো, হাতটা আর ছাড়লো না।
ওকে,
তারপর যতক্ষণ যতদিন হাসপাতালে ছিলাম ওই একই অবস্থা করতো, আর ডাক্তার বলতো মাম মেডিসিন, এরকম করে অপারেশনগুলো শেষ হলো। সেখানে অনেক বাদ প্রতিবন্ধিতাতে ছিল, অনেক কিছু আমাকে অতিক্রম করতে হয়েছে। আমার ইচ্ছে ছিল বাচ্চাটার সমস্ত সুস্থ অপারেশনগুলো আমি শেষ করে আসব, কিন্তু মালিক এখান থেকে ইমেল করে ফ্যাক্স করে আমার নামে এমন কিছু পাঠাচ্ছিল যে সেখানে আর থাকা সম্ভব হয়নি। ও বলছিল যে আমার কোনো প্রবলেম নেই বাংলাদেশে, আমি যদি ওখানে নাগরিকতা চাই ওখানে যদি কিছুতেই আমাকে না দেয়, ও বাচ্চার জন্য এবং আমার জন্য অর্ধ উন্মাদ দেয় এরকম করতে। আর আমি কখনো আমার ফ্যামিলির সম্বন্ধে মানে ব্যাড সাইড বলিনি, আমার বাবার বাড়িও না আমার হাজবেন্ডের বাড়ি না। যখন আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করা হয়েছে,
আপনি বলেছেন হি ইজ আ গুড বয়।
হ্যাঁ, গুড বয়। তো আমাকে কোনো অভাব অনটন আছে কিনা আমি বলতাম না, ট্রান্সলেশন করে ওদিকে বুঝিয়ে দেয়। বুঝিয়ে তো ওরা আমাকে সন্দেহ করে। সন্দেহ করার পর আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে তোমার হাজবেন্ড কেমন। তো আমি তো সবসময় ভালো বলে আসছি, তো আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে আমার ভিতরে কেমন যেন একটু ইয়ে হয়ে আসে, কি ব্যাপার। তো আমি বলি যে সে এরকম অ্যাডিক্টিভ আর সে প্রায় আমার সাথে ফাইটিংয়ে যায়। তো ওরা আমার কথাটা বিশ্বাস করে না, ওরা ভাবছে যে আমার এই দেশের প্রতি লোভ চলে আসবে,
যে কারণে আপনি ওভাবে
থাকতে চাচ্ছি আমার বাংলাদেশে। আমি
বাংলাদেশে
আসলাম, বাংলাদেশে এসে আমার শুরু হলো আরেক যুদ্ধ। আমার হাজবেন্ড তো পুরো একদম বাহিরে চলে এসছে, আমার আয়ত্তের ভিতর নেই। এদিকে আমার ফ্যামিলিতে আমি একটা বোঝা হয়ে গেলাম, সবার কাছে আমি একটা খারাপ হয়ে গেলাম, এইভাবে যে আমি যে কেন ওখানে থাকতে পারলাম না, আমি কেন এত বড় সুযোগটা হাতছাড়া করে আবার তাদের বোঝা হয়ে যাচ্ছি। এভাবে করে ওরা আমাকে প্রায় খারাপ ব্যবহার করতে লাগলো, খারাপ ব্যবহার করতে করতে এভাবে 10টি বছর পার হয়ে গেল।
ফ্যামিলিতে 10টা বছর পার হয়ে গেল,
পার হয়ে গেল। মাঝখানে বাচ্চা হঠাৎ করে আমার ট্রিটমেন্টের পর আর কোন চিকিৎসা আমি করতে পারিনি, আমার আর্থিক অবস্থা ছিল না, ওর অ্যান্টিবায়োটিক সব বন্ধ ছিল। হঠাৎ করে 2011 তার ব্রেন স্ট্রোক করে।
2011 ব্রেন স্ট্রোক করে, তখন বয়স কত?
6-7।
6-7। তখনও কি আপনার হাজবেন্ডের সাথে আপনার থাকা হচ্ছে?
না।
কেন?
এর মধ্যে তার সাথে আমার অনেক কিছু হয়ে গেছে।
কিরকম?
অনেক ঝোড় ঝামেলা গেছে তার চারিদিকে।
তখন আপনি থাকছেন কোথায়?
আমি বাবা মার কাছেই থাকছি।
ওকে।
তারপর বাচ্চাকে নিয়ে এইভাবে স্ট্রোক করার পর আমার যা ছিল গয়নাগাটি সব বিক্রি করে আমি ডাক্তার দেখালাম।
6-7 বছর বয়সে আপনি যতটুকু রিকভারি করে নিয়ে আসলেন অস্ট্রেলিয়া থেকে, ও কি পারতো সাধারণ ছেলে মেয়েদের মতো মুভমেন্ট করতে? ফুললি?
হ্যাঁ হ্যাঁ,
একদম ফুল মুভমেন্টে ছিল,
ফুল মুভমেন্টে ছিল। সে ক্লাস 2 তে পড়া সম্পূর্ণ কমপ্লিট করেছিল ইংলিশ মিডিয়ামে, এবং আরবিতে সে পুরো কাজটা শেষ করেছিল।
একদম নরমাল ছেলে মেয়েদের মতো,
একদম নরমাল, যা একবার বলতাম তাই তাই বেড়ে নিতে পারতো।
ওকে ওকে, দ্যাটস রিয়েলি অ্যামেজিং, রাইট? তারপর?
তারপর ট্রিটমেন্ট করলাম, যত ধাপে ধাপে এমআরআই সিটি স্ক্যান এগুলো করে সব চিকিৎসা হলো। কেউ আমাকে বাজে মন্তব্য করলো যে বাচ্চার জন্য কি দরকার এত কষ্ট করার। এভাবে 10টি বছর পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর আমার দুই ভাই যে আছে এখন আমাদের ফ্যামিলিতে, যে সাথে আমার বাবা মা থাকতো, ওরা বিয়ে করলো। ওরা বিয়ে করার পর এমন পর্যায়ে চলে আসলো যেখানে আমার থাকার মতো কোনো অবস্থাই নেই। ওরা রীতিমতো আমাকে চাকরানির মতো ব্যবহার করতে থাকলো, প্রয়োজনে আমার গায়েও হাত তুলে। তখন আমি ভাবলাম যে আমার কি করলাম, আমি 10টি বছর এভাবে, এখন আমি কোথায় যাব, কি করব।
আপনার এই মেয়েটি ব্রেইন স্ট্রোক করার পরে তার অবস্থা কি দাঁড়ালো?
অবস্থা আরো খারাপ হয়ে গেল, তার ব্রেইন থেকে স্মৃতি মেধা সব মুছে গেল, সে এখন বাচ্চাদের মন হয়ে গেল।
কতদিনের মধ্যে ঘটনাটা ঘটে গেল?
স্ট্রোক করার 1-1.5 মাসের মধ্যে হয়ে গেল।
1-1.5 মাসের মধ্যে? আপনি ওই সময়টাতে অস্ট্রেলিয়া যোগাযোগ করেননি কোনোভাবে?
না, ওদের সমস্ত ঠিকানা আমার কাছ থেকে হারিয়ে গেছে। এরকম হলো, দেখা যেত আমাদের বাসায় যখন পরিবারে কেউ আসে, কোনো গেস্ট আসে, তখন তারা আমার বাচ্চাটাকে দেখে হাসতো।
আপনার বাচ্চাকে দেখে
হাসতো? তো আমার খুব খারাপ লাগতো, আমি আমার বাচ্চাটাকে সবসময় আড়াল করে রাখতাম। আর বিশেষ করে যখন কোনো অনুষ্ঠান হতো, কিছু হতো বাসায়, তখন আমি ওকে নিয়ে শুয়ে থাকতাম। আমি কোনো অনুষ্ঠানে জয়েন করতাম না, তাহলে চাইতো না আমি অনুষ্ঠানে জয়েন করে,
শুধুমাত্র আপনার বেবিটার জন্য।
হ্যাঁ, বেবিটার জন্য।
আপনি কি করতেন এই বাচ্চাটা নিয়ে সারাদিন? আপনার রুটিনটা বলেন তো। এই সময়
আমার রুটিনটা, আমি সংসারে কাজকর্ম করতাম আর শুধু আল্লাহর উপর রাগ দেখাতাম, নামাজ করে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ, কি অন্যায় আমি করেছি।
ওকে ডেইলি যে কাজগুলো করতে হয় একটা বাচ্চার, মানে এগুলো পারতো নাকি?
না, এগুলো আমি করে দিই।
আচ্ছা, ব্রেন স্ট্রোক করার পরের ঘটনাগুলো?
পরের ঘটনাগুলো,
ওর শরীরের মধ্যে মুখাবয়ব বা চেহারার মধ্যে কোনো চেঞ্জ কি আসলো ওই সময়টাতে ব্রেন স্ট্রোক করার?
হ্যাঁ হ্যাঁ, ওর আগে চেহারাটা তো খারাপ ছিল না, ব্রেন স্ট্রোকের পরেই চেহারাটা খারাপ হয়ে গেছে। আগে ছবি দেখলে বুঝতে পারবেন।
ওকে,
আগে হাঁটা ছিল আমাদের মতো নরমাল।
সাধারণ মানুষ, সাধারণ মানুষের কাছে আপনি ওকে নিয়ে যেতে পারতেন না, আপনি আড়াল করতেন। তাহলে ওর লাইফ স্টাইলটা কেমন ছিল? ওকে আপনি কিভাবে কি করতেন ওই সময়টাতে?
ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে আমি নামাজ পড়তাম, কোরআন পড়তাম, কোনো বই নিয়ে আমাকে পড়ানোর চেষ্টা করতাম।
আপনার হাজবেন্ড কই থাকতো ওই সময়টাতে?
আমার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই।
ও কোথায় কি করছে সেটা কোনো ধরনের
কিছু জানি না, একদমই নেই।
ডিভোর্স হয়নি আপনার
সাথে? ডিভোর্স হয়নি। এভাবে অনেকদিন গেল, বাচ্চা ভরণ পোষণ সে করে না, কোনো খোর পোষ দিচ্ছে না। আর আমার ভাইরা বিয়ে করার পর আমার এখন এমন অবস্থা হলো যে আমার এখন টিকার মতো না। আমাকে যেমন প্রায় বলতো, আমাদের আত্মীয়রা বলতো, আমার হাজবেন্ডও বলতো, বাচ্চাটাকে মেরে ফেললে হয়তো ভালো হতো। তার প্রতিবেশীরা তো আছে, নানান কথা বলতো, তারা কখনো বলতো মরে যায় না কেন, বাচ্চাটা মরে গেলেই তো ভালো হয়, এরকম বলতো।
ওকে তো নর্মাল মানুষ দেখলে, নর্মাল বাচ্চারা দেখলে ভয় পায়।
হ্যাঁ,
আপনি মা হিসেবে ওকে যখন আপনি রাতের বেলা ঘুম পাড়ান, আপনি যখন পাশে থাকেন, আপনার আপনার ভিতরে অনুভূতিটা?
না না, আমার কখনো ভয় করেনি। আমার মনে হয়েছে যে পৃথিবীতে আমার বাচ্চাটি সবচেয়ে সুন্দর, আমার বাচ্চাটি সবচেয়ে সুস্থ।
এই সুন্দর অনুভূতি থেকে আমরা এই মুহূর্তে একটা ভিডিও আমাদের ফেসবুকে আপলোড করছি। প্রিয় শ্রোতা, যারা ভিডিওটা দেখবেন, সবাই এই পবিত্রতম অনুভূতি নিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট। আর আমরা গল্পের কন্টিনিউটিতে আছি, ভিডিওটা দেখি আপনি কোনো কিছু আঁচ করবেন না, শুধু আমরা বাচ্চার প্রেজেন্ট সিচুয়েশন বোঝানোর জন্য আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছি। কিন্তু গল্প শেষ হয়নি, গল্প সামনের দিকে আরো যেতে হবে। আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং এই পেজটিতে ভিডিওটা আছে, আমরা আপলোড করেছি। এবং একটি কথা আপনাদেরকে বলতে চাই, এই যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে এক সপ্তাহ আগে, আমি এখন যে স্টুডিওতে বসে কথা বলছি সেই স্টুডিওতে। এবং তখন প্রিয়াঙ্কাকে এখানে এনেছিল তার মা, এবং আমি চাচ্ছিলাম যে তার সঙ্গে আমরা এই গল্পটা রেকর্ড করব, কারণ লাইভে এটা কোনোভাবে প্রচার করা সম্ভব হবে না। কিন্তু সিচুয়েশন এতটাই খারাপ ছিল যে মেয়েকে পাশে বসিয়ে রেখে তার মা এভাবে দু ঘন্টা কথা বলতে পারবে না। কিন্তু আমি যে কোনোভাবেই চাচ্ছিলাম যে এই মার গল্পটা লাখো মানুষের কাছে প্রচার হোক। জীবনে বহুত মায়ের গল্প আপনারা শুনেছেন, কিন্তু এরকম একজন মায়ের গল্প আমাদের জানা উচিত। আমি অত্যন্ত দুঃখিত, আমার কোনো উপায় নেই। আজকে এই ভদ্র মহিলা যে ভিডিওতে যে সন্তানকে আপনারা দেখছেন এই মুহূর্তে বা দেখতে পাচ্ছেন, তাকে রুমের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে, তাকে দেখার কেউ নেই বাসাতে, কেউ নেই, তাকে রুমের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে সে প্রচন্ড কান্নাকাটি করেছিল। সে দুনিয়া কি জিনিস বোঝে না, ওই অবস্থায় তাকে তালা মেরে রেখে আসতে হয়েছে আপনাদের কাছে তার জীবনের ঘটনাগুলো বলার জন্য। আমরা সেই জীবনের গল্প আজকে শুনছি, এখনো শেষ হয়নি। আপনারা ভিডিওটা দেখুন, তারপর আবারও ফিরুন, এখানেই থাকুন, গল্প আরো সামনের দিকে যাবে। হ্যাঁ বলুন, তারপর?
মাঝখানে খুব খারাপ বিয়ে হয়েছে, এই দেড় বছরের মধ্যে এমন যন্ত্রণা হয়েছে আমার ফ্যামিলিতে যে বলার মতো না। আমি আমার বাচ্চাকে নিয়ে দরজা লাগিয়ে রাখতাম, তিন দিন চার দিনে খাবারও খেতাম না, গোসলও করতে পারতাম না, যে মারবে টর্চারিং করবে এই ভয়তে দরজা খুলে বের হতাম না।
কে মারবে আপনাকে?
আমার ভাই, ভাইয়ের বউরা। তার জন্য
আপনার বাবা কিছু বলতো না?
বাবার বলার মতো এখন তেমন একটু পজিশন নেই।
ওকে, আপনার মা?
মা তো
ডিপেন্ডেন্ট
না, মা তো তিন বছর আগে ব্রেন স্ট্রোক করে সে শয্যাশায়ী ছিল, তার কোনো সেন্সই ছিল না। এই তিন বছর পরে 24 মে মারা গেল সে।
ওহো,
যখন মারা যায় এর মধ্যে তখন সেন্স একটু ফিরে আসছিল। আমি যখন নামাজি পড়ে কাঁদতাম দাপায়া, তখন সে আমার দিকে ফিরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। তারপর এমন অবস্থা চলে গেল আমার ভাইদের, ভাইয়ের বোধে, মানে এরা বলতেছে যেভাবেই হোক আমার ব্যবস্থা আমাকে করতে হবে, আমি এখানে থাকতে পারবো না। আমার বড় ভাবি নাকি বলছে আমার ছোট ভাইকে যে স্বার্থপর হও, স্বার্থপর হও, স্বার্থপর যদি না হও জীবনে কখনো প্রতিষ্ঠিত হতে পারবো না।
প্রিয় শ্রোতা, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমরা গল্পে আবারও ফিরছি। ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলি, এক সপ্তাহ আগে আমাদের এই প্রিয়াঙ্কাকে নিয়ে তার মা যে মার কাছ থেকে এই যে জীবনের গল্পটা শুনছেন আপনারা, তাকে সাথে করে নিয়ে এসেছিল। আমরা চেয়েছিলাম মেয়েকে পাশে বসিয়ে রেখে আপনাদের কাছে এই জীবনের গল্পটা প্রচার করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি সেই সময়ে আমার পার্সোনাল ফোনে ভিডিওটা করেছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি, কারণ তাকে পাশে বসিয়ে রেখে গল্পটা বলা কেন সম্ভব না ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং সে তার মাকে ছাড়া পুরো দুনিয়ার কাউকে চেনে না। তাকে এই মুহূর্তে রুমের ভেতরে বন্ধ করে রেখে এসে, তালা দিয়ে এসে আমাদেরকে এই জীবনের গল্পটা বলছে তার মা। উপায় নেই বলেই বলছে, এবং কেন উপায় নেই সেটা আপনারা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন। আমরা আবার গল্প ফিরছি। হ্যাঁ বলুন, তারপর
এইভাবে চলতে থাকি। অনেক জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু আমি কোথাও বিয়ে করি না।
আপনার তো তখন আপনার ডিভোর্স হয়নি?
না, ডিভোর্স হয়নি। তারপরে বিয়ের প্রস্তাব আসতে থাকে অনেক জায়গা থেকে, তো আমি এটা আর ই করি না। মাঝখানে আমার ভাইরা তো এমন পর্যায়ে চলে যায় যে ওরা আমাকে ঘর থেকে বেরিয়ে করে দিবেন। শেষমেশ আমার বাড়ির ফ্যামিলি বাসা ভাড়া থাকে আমার উপরে পাঁচতলা, সে অনেকটা দেখত আমার ফ্যামিলিতে যে ঝগড়া হতো আমাকে নিয়ে, অনেক কিছু হতো। সে আমাকে একদিন বলে যে তোমাকে একটি কথা বলবো মা, তুমি কিছু মনে করো না। হ্যাঁ বলেন, তুমি একটু বিয়ে করে ফেলো। আমি না, এর মধ্যে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিয়েছি। তো আমাকে এরকম বলার পর তো বলো যে তোমার ভালো হবে, তোমার কি বয়সটা যাচ্ছে আর যেরকম সিচুয়েশন দেখছি ফ্যামিলি, এটাতে তোমার কোনো নিরাপত্তা নেই।
কিন্তু আপনার ওরা বুঝতো না যে এরকম, আপনি যেটাকে বলছেন আপনি আপনার বেবি, এরকম একটা বেবি, একটা সাধারণ ছেলে কিভাবে মেনে নেবে?
মেনে নেবে, তাই তো কথা। আমাকে চাচাটা বললো যে আমার কাছে একটা ছেলে আছে খুব ভালো, পাঁচক তো নামাজ পড়ে হুজুর, উনি একটা মেয়ে খুঁজতেছে, ধার্মিক খুব মেয়ে খুঁজতেছে, এবং দেখতে শুনতে সুন্দর হতে হবে। আমি বললাম না না চাচা, এসব কথা বলেন না। তারপর আমাকে বারবার অনুরোধ করে বলে কি তুমি একবার কথা বলে দেখো। তো উনি আমার কাছে মোবাইল নাম্বারটা নিল না, তো আমি ভাবছিলাম জাস্ট উনি কথা বলার জন্য নিচ্ছে। তো একদিন আমাকে রিং দিচ্ছে, আমি হ্যালো আমি চাচা বলতেছি।
আচ্ছা।
তো বললো যে আমি যে তোমাকে বলছিলাম তুমি ওর সাথে একটু কথা বলো। তো আমি কথা বললাম, কথা বলে মনে হলো ভালোই। তো আমি সরাসরি ইন্টারভিউ মতো আমি তাকে প্রশ্ন করলাম, আমি কি আপনি জানেন আমি কি? হ্যাঁ আমি জানি।
তো আপনার যে অ্যাবনরমাল বেবিটা আছে সেটা উনি পারবে মেনে নিতে?
কথায় আসছি, আমাকে আমার একটি 10 বছর প্রতিবন্ধী মেয়ে আছে, যে মেয়ে আমি ছাড়া ওপরে আল্লাহ ছাড়া তো কেউ নেই, আপনি কি তাকে মেনে নিতে পারবেন? হ্যাঁ আমি আপনাকে মেনে নিলে তো ভালোবাসলে তো তাকেও আমি ভালোবাসতে পারবো। আপনার কথা শুনে আমি কিছু মেলাতে পারছি না, বাস্তবতা অনেক কঠিন।
উনি কি ম্যারিড ছিলেন? উনি
হ্যাঁ উনি আমাকে বলছে আনম্যারিড।
আচ্ছা, ওকে।
তো অনেক কথার পর সে আমাকে প্রায় ফোন দিত, ফোন দিয়ে ইমোশনাল ভাবে আমাকে ইমোশনাল করার চেষ্টা করতে, সুন্দর সুন্দর কথা বলে।
হ্যাঁ, কি নাম ছিল ছেলেটার?
আব্দুল আলিম।
আব্দুল আলিম, ওকে।
তো সে আমাকে অনেক কথাবার্তা বলার পর মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, আবার পহেলা বৈশাখ আসলো, সে আমাকে ফোন দিল। তো আমি বললাম যে আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন? দেখেন আপনার কথা আমার খুব ভালো লেগেছে, আর চাচার কাছে যেরকম শুনেছি আপনাকে আমার পছন্দ
করছে। আপনি ছেলেটার সম্পর্কে কি জানতে পেরেছেন? কোথাও
ছেলেটার সম্বন্ধে? হ্যাঁ, এখানে যাত্রাবাড়িতে সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, এতটুকু জানি। তো এরকম করে আমি আপনার ফ্যামিলি, হ্যাঁ আমার ফ্যামিলিকে আমি রাজি করাবো, রাজি করে আসবো। আমি কি আপনার ফ্যামিলিকে মেনে নিবে আপনার বাচ্চার ব্যাপার? কয় বাচ্চা সে একটা মানতে চাইবে না, তাদের কাছে একটা থেকে 1.5 বছর গোপন রাখতে হবে, যখন নাকি আমাদের কোনো বাচ্চা হয়ে যাবে তখন জানলে কিছু যাবে আসবে না। তো এইভাবে ফোন দিতে থাকি, সে কথা বলতে থাকে। এক পর্যায়ে আমার ফ্যামিলি থেকে খুব চাপ আসলো যে আমাকে বিয়ে হয়ে যেতে হবে, আর এই লোকটা আমাকে এত রিকোয়েস্ট করতেছে আমি মেনে নিতেছি না, এখন আমি কি করব? তো এর মধ্যে আবার এই লোকটা কি করলো, সব রাতের দিন গ্রামের বাড়িতে যে মাকে সব বলছে, ওর মা আমাকে ফোন দিল। ফোন দিয়ে আমাকে এমন ভাবে কথা বললো, রুমানা রুমানা বৌমা আমার, মানে মনে হলো কত দিনের চেনা, উনি যেন আমাকে কত চিনে, কতই আপন, এমন ভাবে কথা বলতে বলো, দেখো আমার মুখ থেকে বৌমা চলে আসছে, তুমি আমার ঘরে বউ হবা। তারপরে আমাকে ও মা বোঝালো, ওর বোন ফোন দিল, অনেক বোঝালো, ওরা আমার ফ্যামিলির বর্ণনা সব শুনেছে এবং দেখেছে। তো আমাকে সবসময় এভাবে ফোন দিত, মানে 24 ঘন্টার মধ্যে বলতে গেলে 18 ঘন্টায় ফোন দিত আমাকে। এক পর্যায়ে আমার ফ্যামিলি থেকে আমাকে বের হতেই হবে, তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে জীবন একটা ঝুঁকি নিতে হবে।
Right, you don't have any way, apnar hate ultimately kono rasta nai,
eta
chhara do or die situation. So ami bujhte pachhi je chhele ta ke apni biye korlen, tai to?
Ha,
okay.
Tarpor oi shim সেপ্টেম্বর অগস্ট তার সাথে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার একদিন পরেই হতে ও বাড়িতে সবাই জানছে, বিয়ের এক সপ্তাহ পর সে গ্রামের বাড়িতে গেল, বললো সবাইকে, ওর বাবা মা আমাকে ফোন দিয়ে কথা বললো, ওর বাবা আমাকে বললো যে কেমন আছো মা, বললাম ভালো, তারপর বললো তোমার বাপ ভাই কি জানে তুমি যে বিয়ে করেছো, আমরা এখনো জানে না, তো বললো কি অবস্থাটা কি হয়েছে, আমি কি কথা বলবো তাদের সাথে, তুমি বললাম না বাবা আপনার এখন কথা বলার দরকার নেই, তারা যেহেতু জানে না কিছুদিন যাক তারপর দেখা যাক, তো এইভাবে কথা বলো, কিন্তু তাদের ছিল একটা লোভ যৌতুকের জন্য, তারা ভেবেছিল আমার ভাইয়া ভালো পজিশনে আছে, তারা এত বড় বাড়িতে থাকে, বিয়েটা হোক না আগে পরে অনেক মোটা অঙ্কর টাকা দাবি করা যাবে। কিন্তু আমি তো বুঝতে পারিনি, বাসা নিলাম, বাসা নিয়ে আমার যে ফার্নিচার গুলো ছিল আমি সব নিয়ে আসলাম, প্লাস আমার থেকে 70-80 হাজার টাকা তাকে দেওয়া হলো তার দরকার, আমার মেয়েকে রেখে আসলাম আমাদের বাসায়।
আপনার মেয়েটা তখন কোথায় ছিল?
আমার বাবার বাসায়।
কে দেখতো ওকে?
ওকে দেখতো তখন আমার বোন আসলো শ্বশুর বাড়ি থেকে, সেই মুহূর্তে ও দেখতো তখন।
ওকে,
তো এইভাবে কিছুদিন ভালো গেল, যাওয়ার পর ফার্স্টে কোরবানি দিয়ে আমি গেলাম ওদের বাসায়, এখনো ওদের বাড়ি কেউ জানে না যে আমার বাচ্চা আছে, সবাই জানে আমি বিবাহিতা ছিলাম। তো ওখানে যাওয়ার পর থেকে আমি দেখতে পেলাম যে ওদের সবাই শুধু কি দিল কি দিল না, কি দিয়েছে কি আনছে,
একই জিনিস
একই জিনিস।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বাসার কেউ জানে না বাচ্চা আছে, অথচ এই বাচ্চাটার সিকিউরিটির জন্যই ভদ্র মহিলা বিয়ে করলেন। ওকে, হ্যাঁ বলুন। তারপর
কিছুদিন যেতে না যেতে আমাকে টাকার কথা তুলতেছে, ওদের ফ্যামিলি অনেক বড়, ওদের সৎ ভাই বোন আছে 7 জন, ওরা আছে 5 জন, ওর বাবা যে 7টা বিয়ে করেছিল এগুলো আমাকে বলেনি, প্লাস সে যে বিয়ে করেছিল তাও আমি জানতাম না, এই বিয়ের পর আমি সব জানি তার কাছ থেকে। তারপর কিছুদিন পর ওর সতাই বোন জামাই আমাকে সব জিজ্ঞেস করলো, কথাবার্তা জিজ্ঞেস করার পর বলতেছে তুমি কি 5-6 লাখ টাকা আনতে পারবে তোমার বাপের বাড়ি থেকে, তুমি কি করি এটা কি বলছেন আপনি, এই নিয়ে শুরু হলো মারপিট। তারপর আমি ডিসেম্বর মাসে গেলাম ওদের বাড়িতে, ওদের বাড়িতে গিয়ে মাকে বললাম, আমার শাশুড়িকে বললাম যে মা আপনার ছেলে তো এরকম করছে, তাই
তখনও জানে যে আপনার আপনার একটা মেয়ে আছে?
না, কেউ জানে না। তারপরে আমি বললাম যে এরকম করছে এগুলো তো সহ্য করার মতো না, আচ্ছা তুমি ওখানে থাকো না, ঢাকায় আর থাকার দরকার নেই, তুমি গ্রামের বাড়িতে চলে আসো। আমি গ্রামের বাড়িতে আসলে আমি থাকবো কোথায়, এখন তো ঘর দিচ্ছি না বাড়তি, তুমি এক কাজ করো তোমাদের বাসা থেকে 2 লাখ টাকা নিয়ে আসো একটা ঘর তুলে নাও। তোমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে যে বলে কি এরা, তো এই নিয়ে তাই কথা কাটি কাটি হতো ওখানে, তখন থাকা হলো ওখানে 15 দিন। একদিন রাত্রে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কথা হচ্ছে সেটা নিয়ে আমার শাশুড়ি এমন তুলকালাম কাণ্ড করলো করে, মানে সেই মুহূর্তে আমাদের সম্পর্ক ভেঙে যায়। পরের দিন আমি চলে আসলাম সন্ধ্যার দিকে ঢাকায়, আসার পর আমি কিছু ইঙ্গিত পেলাম আমার শাশুড়ির কাছ থেকে যে সে যেভাবে ভেবেছিল আমি সেরকম না, মানে সে ভেবেছিলাম যে আমি টাকাওয়ালা মেয়ে টাকা পাবে অনেক, তাই তার ছেলেকে দিয়ে এভাবে আমাকে বিয়ে করিয়েছিল। তাই আমি বাসায় আসলাম, আমি সময় নিয়ে আসছি আমাকে যে তার 2 মাস সময় দিচ্ছে আমাকে, 2 মাসের সময়ের মধ্যে আমার ঢাকার থেকে গ্রামের বাড়ি চলে যেতে হবে, চলে গিয়ে আমাকে ওখানেই থাকতে হবে। তো আমি 2 মাসের মধ্যে কি করবো, আমার মেয়ের জন্য নানান জায়গায় চেষ্টা করছি, খোঁজ নিচ্ছি, কোথাও তো কোনো রেজাল্ট আসতেছে না, এখন আমাকে প্রায় ও আমি টর্চার করতেছি মেয়েকে ফেলে দিতে, না তো মেরে ফেলতে। তখন বলতেছি তুমি তো মেরে ফেলতে, এখন আমি বলতেছি দেখো আমি যদি এই কাজ করি আল্লাহ তো আমাকে কখনো মাফ করবে না, আর এই মেয়ের জন্যই তো আমি তোমার কাছে বিয়ে বসছি, এখন তুমি কি বলছো, কমাও তো কথা জানার দরকার না। এই নিয়ে আমাকে সে এমন ভাবে মারধর করা শুরু করলো যে প্রতিবেশীরা আমাকে দেখলো চেহারা টেহারা মেরে কিভাবে হয়, আমার এর মধ্যে 2 বার কনসিভ করেছিল, এই মায়ের এসে আমার 2 বার বাচ্চা নষ্ট হয়ে যায়।
ঠিক একই ঘটনা আবার রিপিট হলো লাইফে?
একই ঘটনা রিপিট হলো। তারপর ফেব্রুয়ারি মাসে মানে আমি সহ্য করতে করতে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আমার এক রিলেটিভ আছে কাজিনের হাজবেন্ড, ওকে আমি ফোন দিলাম, লয়ার, ওকে ফোন দেওয়ার পর ও বলে কি যে আপনি যত সহ্য করবেন এত বাড়তে থাকবে, আপনি প্লিজ বের হয়ে আসেন, বের হয়ে আসে একটু কাগজপত্র রেডি করে আমাকে দেন আমি দেখি কি করা যায়। আমি বলছি আমার মামলা করতে চাই না, আমি যেভাবেই হোক আমি সংসারটা টিকিয়ে রাখতে চাই, কেন এটা আমার জীবনে বড় চ্যালেঞ্জ, আমাকে সংসারটা টিকিয়ে রাখতে হবে, যদি এটা না টিকে আমি পৃথিবীতে কাউকে মুখ দেখাতে পারবো না, কেন আমার কোথায় ব্যর্থতা, কিসের অভাব যে আমার সংসার টিকবে না, কেন এরকম হবে বারবার, আমি এই লজ্জা থেকে মুক্তি চাই, আমি চাই না সংসারটা ভেঙে যাক, সংসারটা কোনোভাবে কোনোভাবে কিছু হোক আমি এটা চাই না। এই কথা ভেবে আমি অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক 2 বাচ্চায় 2 বার নষ্ট হলো, নষ্ট হওয়ার পর এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সে আমার কাছে আইডি কার্ড আর ছবি নিয়ে গেল।
তার আপনার কাছ থেকে?
হ্যাঁ, আমার কাছে ছিল। তো আমার হঠাৎ সন্দেহ হলো যে আমার কাছ থেকে তার সবকিছু নিয়ে যাচ্ছে কেন। বললো যে তার যে কারখানায় কাজ করে কোম্পানিতে সেখানে লাগবে আইডি কার্ডের ছবি। ওই রাত্রি সে আসলে 12টার সময়, তার কাজ শেষ 6টার সময় অফিসে কাজ। আমি ঘুমিয়ে গেছিলাম আমার বাচ্চাকে নিয়ে। দরজা খুলতে দেরি হওয়াতে সে আমাকে খুব মারধর করে, প্রচন্ড মারধর করে। পরে তখন আমি বলি যে তুমি আমাকে এভাবে মারধর করছো কেন, তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে ছেড়ে দাও। আমি ছেড়ে দেবো কেন, নিজে পালাই কুল পাবে না। সে আমাকে অনেক মারলো। মারার পর আমি তার সাথে সারা রাত কথা বললাম না। পরের দিন সকালে সে গ্রামের বাড়ি চলে গেল। সে শনিবার দিন 14 ফেব্রুয়ারি সেদিন সে আসলো। আসার পর সে কথা বলতে চাইলো কিন্তু আমি কথা বললাম না। বলা না পর সে আবার আমাকে গালি গালাজ করলো, খুব বাজে বিহেভ করলো। এক সপ্তাহ পরে আমি বাসার থেকে বের হলাম। বের হয়ে যখন ঢাকা মেডিকেল আসলাম তখন আমার কোনো ইঞ্জুরি ছিল না। ইঞ্জুরি না থাকাতে ডাক্তার আমাকে সার্টিফিকেট দিলেন না। তো আমাকে বলেন যখন মারবে আবার তখন আসবে, ইঞ্জুরি না থাকলে আমি আমি সার্টিফিকেট চাচ্ছিলাম যে উকিল আমাকে বলেছে সেজন্য আমি চাচ্ছিলাম।
ডাক্তারের একটা সার্টিফিকেট লাগবে যাতে করে আপনি তার এগেইনস্ট একটা অ্যাকশন নিতে পারেন।
তারপর তার ফ্যামিলি হয়তো তাকে এমন কোন অ্যাডভাইস করেছে। সে আসছে শনিবার দিন। শনিবার দিন আসে, আসার পর সে থাকলো ভালো। রোববার দিন সকালে সে কাজে যাচ্ছে। কাজে যাওয়ার পর আমি বললাম যে আজকে একটু তাড়াতাড়ি এসো, ঘরে বাজার টাজার কিছু নেই। সে এত সুন্দর ভাবে গেল যে আমি বুঝতেই পারিনি সে যে চলে যাচ্ছে। তার মধ্যে 5 মাসের ভাড়া জমানো আছে বাড়িওয়ালার, ঘরে কোনো খাবার দাবার নেই। সে যে সে গেল বাড়িওয়ালাকে বলে গেল নাকি রাস্তায় যে আমি সামনের মাসে ঘর ছেড়ে দিচ্ছি, এরপর আমি থাকবো না, যদি ও থাকে ও ভাড়া দিবে। তার আমাকে বলেনি সেদিন, পরের দিন বলছি কথাটা। তো সেদিন আসেনি, কি ব্যাপার আসতো না কেন, আমি অপেক্ষা করলাম। অফিস করে আর ফ্যাক্টরিতে গেলাম খোঁজ নিতে, সেখানে যে জানলাম যে সে কাজ ছেড়ে চলে গেছে। কাজ ছেড়ে চলে গেছে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। আমি তার বড় ভাইকে ফোন দিয়ে জানালাম, জানার পর সে আমার সাথে উল্টো রাগ ব্যবহার করলো। এভাবে আমি অনেক রিকোয়েস্ট করেছি, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওরা ওর সাথে আমাকে যোগাযোগ হতে দেয় না।
কতদিন ধরে এই ধরনের ঘটনা চলছে?
ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে
এখন পর্যন্ত।
এখন পর্যন্ত।
আচ্ছা, আপনি তারপরে কি করলেন?
ওদের দেশের বাড়ি গেলাম, যে উকিল পরামর্শ দিয়ে মামলাগুলো করছেন সে বললো চলেন তো আপনি আমার সাথে।
ও মানে আপনি মামলা করলেন এর মাঝখানে আপনার হাজবেন্ডের? মামলাটা কিসের জন্য ছিল?
মামলাটা আমাকে বলছে, উকিলে বলছে যে আমি এমন একটা কিছু মামলা করব যাতে ওরা সবাই ভয় পেয়ে সংশোধন হয়ে যায়, সুন্দরভাবে ঘর সংসার করে। আপনি
সেটাই ছিল বা কিসের নিয়ে মামলা হয়েছে আপনি কি জানেন?
না আমি জানি না।
আপনি আজ পর্যন্ত জানেন?
আমাকে জানে না। এখন জানি যে যৌতুকের মামলা করা হয়েছিল আর সাত ধারা মামলা যে বলে যার নিরাপত্তা। কেন ওর ভাই আমাকে এর মধ্যে হুমকি দিয়েছিল যে আমাদের বাসে এসে 1 ঘন্টার মধ্যে 10টা লাশ ফেলে যাবে।
ওকে, সো এটা তো যার নিরাপত্তা, আর একটা হচ্ছে
যৌতুকের
মামলা,
সেটার জন্য মামলা। তো আমি এর মধ্যে মামলা আগে আমি ওদের বাসে গেলাম। বাসে গিয়ে আমি আমার শাশুড়িকে সালাম করলাম, কিন্তু সে পা পিছিয়ে নিয়ে বলল আমাকে চেনে না। তারপর সে এমন কিছু কথাবার্তা বলছে, এমন কিছু রাগ ব্যবহার করছে, মানে বলার
মতো।
না না, মেয়েটাকে নিয়ে যায়নি, তারা সব জানে, তাদের কথায় বুঝে গেল, তারা সব জানে।
যে ভদ্রলোক আপনার সঙ্গে ছেলেটার পরিচয় করিয়ে দিল, সেই যে বৃদ্ধ, তার অবস্থা কি?
তার অবস্থা এখন কোন ভূমিকা নেই, তার কোনো যোগাযোগ নেই।
এখন কিভাবে চলছে আপনার সময়?
এখন আমার অবস্থা মানে বাসা ছেড়ে দিতে হবে।
ওই বাসায় যে 5 মাসের যে ভাড়া বাসা, ওই বাসাতে আপনি এখন?
না না না, ওই বাসা তো ছেড়ে দিতে হবে April 1 তারিখে। তো আমি এখন কোথায় যাব? আমার হাতে টাকা নেই।
আপনি এখন আছেন কোথায়? ওই বাসাতেই আছেন?
না না, অন্য বাসায় আছি।
আচ্ছা, ওই বাসাতে আপনার জিনিসপত্র আছে?
ওই বাসাতে জিনিসপত্র ছিল, বাড়িওয়ালা তো টাকা ছেড়ে দিবে না। আমি তাদের রিকোয়েস্ট করেছিলাম বারবার যে মালপত্রগুলো আপনারা রেখে দেন, আমি যখন টাকা দিতে পারবো তখন নিয়ে যাব, কিন্তু তারা শুনেনি। পরে আমার বাবা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে দিচ্ছে, দেওয়ার পর ওই বাসা থেকে মালপত্র নিয়ে আসছি।
কবে নিয়ে আসছেন সেটা?
April 1 তারিখে।
April 1 তারিখে?
1 তারিখে।
তারপর আপনি কোথায় উঠেছেন?
আমাকে জায়গা দিবে না, তো আমি কান্নাকাটি করি।
জায়গা দিবে না মানে
আমার আমার ভাই বাবা
পরিবারের
জায়গা দিবে না। তারপর এক পর্যায়ে আমার বাবা খুব করে আমার ভাইকে বুঝায় মালপত্রগুলো নিলাম আমি February 1 তারিখে, কিন্তু নেওয়ার পর থেকে আরো বেশি যন্ত্রণা বেড়ে গেল। ওরা ভাবছিল কি মামলা দিছি, ওরা হয়তো আজকে দিছি কালকে আসে আমাকে নিয়ে যাবে, এরকম অবস্থা হবে। আর এখন দেখতেছে মামলার কোনো সুরাহা হচ্ছে না, পুরো ওদের উপর ই হয়ে যাচ্ছে, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এখন ওরা কিভাবে আমাকে আরো ঘর থেকে বের করে দিবে, আর কিভাবে যন্ত্রণা করবে, মানে অশ্লীল না না অশ্লীল ভাষায় গালি গালাজ করলো, খুব যন্ত্রণা করলো। এই তিনটা মাস আমার জীবনে গিয়েছে, মানে আমাকে ঘরে থাকতে দিত না, আমাকে ঘর থেকে বের হয়ে যেতে হতো। বের হয়ে যেতে আমি রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে আমি ঘর খুঁজতাম, এর মধ্যে আমার খাওয়া নেই, সারাদিন কোনো বিশ্রাম নেই, এভাবে আমি হাঁটতাম। আর মেয়েটাকে এভাবে তিন দিন চার দিন গোসল করা হতো না, খাওয়া হতো না। যখন আমার বাবা বাসা থাকত তখন আমি রাত্রে গিয়ে ঘরকে ঢুকে আমার মা ঠিক হয়ে থাকে দরজা লাগিয়ে দিতাম ভেতর থেকে, যাতে আমাকে আর গালি গালাজ করতে না পারে, করলেও মানে সামনাসামনি যেন কিছু না পড়ে। শেষে ওরা কি করলো, আমার মা মারা গেল মে মাসের চব্বিশ তারিখে। চব্বিশ তারিখে মারা যাওয়ার পর ফ্যামিলির সবাই আসলো, কিন্তু ওদের একটা ধারণা যে আমি এরকম একটা ছেলেকে বিয়ে করেছি, আমাকে আর ওরা অ্যাকসেপ্ট করবে না, ওরা আমাকে আর গ্রহণ করবে না। এখন আমার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, আমার পদ পেয়েছে, এখন আমার কি করব না করব এটা আমার ভাবনা। ওরা বাসা ছেড়ে দেয়, এই জুনের এক তারিখে যাওয়ার কথা, ওরা একত্রিশ তারিখে আমাকে রেখে চলে যান। তারপর আমি দিশেহারা হয়ে একদিনে একটা ঘর খুঁজে আমি ঘর নিয়েছি, এখন সেখানে আছি।
ভরণ পোষণ আয় রোজগার
কিছুই নেই, আমার হাতে কিছু জিনিস ছিল আমি ওগুলো বিক্রি করে দিয়েছি। আর আমার বাবা মাঝে মাঝে আমাকে বাজার করে দিয়ে আসে, ওটা ছেলেরা কেউ জানে না। আর বাসা নেওয়ার সময় এক মাসের অ্যাডভান্স সে দিয়েছিল।
আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি কোনো চিন্তা করতে পারেন না?
ভবিষ্যৎ কি হবে, আমার বাচ্চাটা নিয়ে কি হবে আমি জানি না। আমার মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে আমি আমার বাচ্চাটাকে মেরে নিয়েছি, আমি আত্মহত্যা করি। আমি শুধু আল্লাহকে বলছি, এতটুকুই বলছি যে তুমি আমাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে দাও, আর না তো আমার মেয়েকে আমাকে তুমি একই সাথে পৃথিবী থেকে নিয়ে যাও। এখন আমার প্রশ্ন হলো, একে আলিম সব কিছু জেনে আমাকে নিয়ে, আমার মধ্যে একটা দুঃখী মেয়েকে নিয়ে এই যে খেলাটা খেললো কেন? আমি আমি তোর কোনো ক্ষতি করিনি, ওর কোনো অনিষ্ট করিনি, আমি এখনো চাই ফিরে আসুক, ফিরে আসুক, আমার সাথে সংসার করুক। আমি তো সব অত্যাচার নীরবে সহ্য করেছি, এখন আমার কি হবে? আমার তো কোনো আশ্রয় নেই, আমি তো সব আশ্রয় হারিয়ে ফেললাম, এখন আমি কোথায় যাব? আমার আমার এই জীবনটা কিভাবে কাটবে? আমার আমি কি পারবো এই পৃথিবীতে টিকে থাকতে একা একা?
একটা কথা আছে যে বিশাল এক সমুদ্রের মাঝখানে যদি আপনাকে ফেলে দেওয়া হয় বা আমরা যদি পড়ে যাই, তখন যুক্তি কি বলে, লজিক কি বলে, বিজ্ঞান কি বলে, বেঁচে থাকার কোন সম্ভাবনা আছে যদি আপনার ভাগ্য, যদি আল্লাহ আপনাকে সেভ না করে? নেই। সো জীবনের গল্প যে কখনো এরকম একটা জায়গায় যেতে পারে যে এটা একটা সমুদ্র এবং এর মাঝখানে একজন মানুষ আছেন এবং পৃথিবীতে এমন একজন মানুষকে নিয়ে আছেন যে মানুষটার কোনো সেন্স নেই, তাকে আমরা সামাজিকভাবে প্রতিবন্ধী বলি, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন, এবং একটাই মাত্র মানুষ আছে সেই মানুষটাকে সে চিনে, এবং একজন মাত্র মানুষ আছে যে মানুষটা শুধুমাত্র তাকে ভালোবাসে, আর উপরে উপরে তো আল্লাহ আছেন। কিভাবে বেঁচে থাকবে এই ভদ্রমহিলার? কি হবে তার সন্তানের? কি হবে সংসারে? কি হয়েছে না হয়েছে সেটা তো পরের বিষয়, কে ভুল করেছে কি করেছে সেটা না। আলটিমেট রেজাল্ট ইজ এই বাচ্চাটা কি হবে, ও তো মানুষ। এই মহিলাটার কি হবে, উনি তো একজন মানুষ। এই প্রশ্নের সমাধান কি আছে কারো কাছে? মানে এটা কি হবে, শুধুমাত্র একটা হেলিট নাইন টু জিরোতে একটা জীবনের গল্প প্রচার হলো, ব্যাস এটাই শেষ হয়ে গেল? একটা মেয়ে সমাজে কতটা ভিকটিম হন সেটা জানলাম, ব্যাস হয়ে গেল? আমাদের কি কিছুই করেন নেই? আমরা হেলোইট নাইন টু জিরো লাখ লাখ মানুষ আছি, আমরা সবাই কি কিছু করতে পারি না? কান্ট উই ডু সামথিং? সবাই মিলে যদি একটু একটু করে এই ভদ্রমহিলাটার পাশে দাঁড়াই ওই বাচ্চাটার জন্য, আমরা পারি না কিছু একটা করতে? অফকোর্স আমরা পারি, এবং এই নিষ্পাপ বাচ্চাটার জন্য আমাদের করা উচিত। যারা আমরা মনে করি যে সমাজে অনেক বিত্তবান আছেন, চাইলেই এই বাচ্চাটার জন্য কিছু করতে পারেন, এবং অনেক মানুষ আছেন যারা এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন, তারা চাইলে এই ভদ্রমহিলাটার জন্য কিছু করতে পারেন, অ্যাটলিস্ট ইনি তো বাঁচতে পারেন। এই 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 মেয়েটাকে যিনি প্রিয়াঙ্কা দশ এগারো বছরের, আপনার ভিডিওটা যারা দেখছেন তারা বুঝতে পারবেন, ওর তো কোনো অপরাধ নেই, ও তো নিষ্পাপ, ওকে অ্যাটলিস্ট আমরা বাঁচার একটা সুযোগ করে দিই যতদিন পৃথিবীতে থাকে।
এটা তো আমাদের দায়িত্ব। সুতরাং আমি আপনাদের কাছে এই জন্যই বলেছিলাম যে শেষ পর্যন্ত শুনুন আজকের এই জীবনের গল্পটা, এবং যদি আপনাদের কিছু করার থাকে এই মেয়েটার জন্য, প্লিজ ডু সামথিং, প্লিজ ডু সামথিং।
প্রিয় শ্রোতা, যারা আর্থিকভাবে সাহায্য পাঠাতে চান তাদেরকে বলছি, হ্যালো ইট নাইন টু জিরো একটি বিকাশ নাম্বার রয়েছে, আপনারা চাইলে ওখানে আপনাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আপনারা হেল্প পাঠাতে পারেন। আর যারা ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, যারা ওনাকে অন্য কোনোভাবে হেল্প করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুকে আপনাদের আইডি, আপনাদের নাম্বার, আপনাদের কন্ট্যাক্ট দিয়ে পাঠালে আমরা আপনাদের যে ডিটেল সেটা আমাদের রুমানার কাছে পাঠিয়ে দেব, এবং রুমানা চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার সাথে কথা বলতে পারেন, আপনার হেল্প চাইতে পারেন। আর যারা সরাসরি আর্থিকভাবে সাহায্য করতে চান, আমরা সবচেয়ে ইজিয়েস্ট মাধ্যম যেটা বলি, হ্যালো ইট নাইন টু জিরোর একটি পার্টিকুলার নাম্বার বিকাশের জন্য, যেটা কখনো কখনো আমাদের অনুষ্ঠানে ব্যবহার করা হয়, আপনারা জানেন সেটা খুবই রেয়ার, আমাদের সেই বিকাশ নাম্বারটি আপনার জন্য বলে দিচ্ছি। এই নাম্বারে প্লিজ কেউ কল করবেন না, এবং যারা ইনশিওর হতে চান যে হ্যাঁ আপনারা টাকা পাঠিয়েছেন এবং সেই টাকাটা ঠিক মতো পেয়েছে কিনা, তাহলে আপনার বিকাশ করার পরপর আপনি একটা টেক্সট পাঠিয়ে দেবেন, ফিরতি টেক্সট আপনাকে জানিয়ে দেওয়া হবে, কারণ এত পরিমাণ ফোন আসে এই নাম্বারে সেটা রিসিভ করা কোনোভাবেই সম্ভব হয় না। সুতরাং এই নাম্বারটি শুধুমাত্র বিকাশের জন্য। নাম্বারটি আমি বলছি, প্লিজ লিখে নেবেন, 01782510515। আমি আবারও বলছি, 01782510515। আরো একবার বলছি, 01782510515। আরো একবার বলছি আমি, 01782510515। নাম্বারটি কোন এজেন্ট নাম্বার নয়, এটি ব্যক্তিগত নাম্বার, এবং এই নাম্বারটি হ্যালো ইট নাইন টু জিরোর জন্য বিকাশ নাম্বার। আপনি চাইলে এখানে বিকাশ করতে পারেন রুমানাকে সাহায্য করার জন্য। ওকে, এ পর্যায়ে আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, তারপর আপনাদের যে কমেন্টস গুলো এসছে সেগুলো নিয়ে রুমানের মুখোমুখি আরো একবার হব।
তোর উপরে অভিমানে দুই চোখ যায়।
এগুলো পড়ে শেষ করা সম্ভব না, যারা আছেন তারা বুঝতে পারছেন যে কি ধরনের কমেন্টস এসছে। দু একটা কমেন্টস একটু পড়তে চাই। উপন্যাসের শেষ পাতা লিখেছেন, আল্লাহ আমার কান্নায় সে কাছে আল্লাহ ওদের ভালো রেখো। মাহাদি মন্ডল লিখেছে, রাখে আল্লাহ মারে কে আল্লাহ সর্বশক্তিমান। রাত নিঝুম লিখেছে, অনেক কান্না আসছে, জীবনটা এমন কেন। তানজির সাকিব লিখেছে, ছোটবেলা থেকেই শুধু মাকে পাশে পেয়েছি, তাই শুধু মাকেই বিশ্বাস করে প্রাকৃতিকভাবে বেছে নিয়েছে সে নিরাপদ আশ্রয়। নির্দোষ বয় আরবি লিখেছে, বস আমার কান্না কান্না ভাব, আজ থেকে আমার পুরোটা রমজান মাস আমি মায়ের জন্য দোয়া করব। মা জাতির উপর তো আমার আগেও শ্রদ্ধা ছিল, আজকে ডাবল হয়ে গেল। আবু সিদ্দিক লিখেছে, আল্লাহ তুমি প্রিয়াঙ্কাকে ভালো করে দাও। তারপরে শাহাদত হোসেন সজীব লিখেছে, আল্লাহ কান্না আসছে, জীবনটা কেন এমন। রাতুল পাউল লিখেছে, ভিডিও দেখার পর চোখে পানি ধরে রাখতে পারলাম না, দুঃখিত। আমি খুবই একা নামের একজন বন্ধু লিখেছে, আল্লাহ আমার কান্নায় সে কাছে আল্লাহ ওদের ভালো রেখো। একরামুল বাডি করিম লিখেছে, আল্লাহ আপনার সাথে এমন কেন করেছে সেটা উনিই ভালো জানেন, আপনি ধৈর্য ধরেন, তিনি অবশ্যই কোনো উপায় বের করে দিবেন। শাহাদত হোসেন সজীব লিখেছে, রাখে আল্লাহ মারেকে আল্লাহ সর্বশক্তিমান। সোহেল রানা লিখেছে, আমার জীবনে অনেক জীবনের গল্প শুনেছি, কোনোদিন আমার চোখে পানি আসেনি, কিন্তু আজকে আমার চোখ দিয়ে পানি পড়েছে। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস দিয়ে ভরে গিয়েছে আমাদের ফেসবুক পেজ। না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না, আপনি যদি চান তাহলে চলে আসতে পারেন, দেখতে পারেন।
লিসনারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে?
আমি কি বলবো আমি বুঝতে পারছি না, আমার কি বলা উচিত? আমি চাই যদি কেউ সম্ভব হয় কারো দ্বারা কারো সহযোগিতা বাচ্চাটার জন্য একটা নিরাপদ স্থান বের করা, যাতে ওখানে রাখা যাও কি, ও যাতে নিরাপদ থাকে, ভালো থাকে, বা কোনো চিকিৎসার ব্যবস্থা করা যায়। আমি এই কথাটি বলতে চাই, যদি আমাকে কেউ সহযোগিতা করেন আমি তার কাছে কৃতজ্ঞ হব। আমি চাই আমার বাচ্চাটা নিরাপদ থাকুক, সুন্দর থাকুক।
আপনি তো কোনো কাজও করতে পারবেন না ওখানে?
না, আমি কোনো কাজ করতে পারছি না, কোথাও বের হতে পারছি না। তারপরেও আমি চাই একটা কাজ, যে কোনো একটা কাজ আমাকে দেওয়া হোক, আমি যেন বাঁচতে পারি বাচ্চাটাকে নিয়ে।
প্রিয় শ্রোতা, কিছুই আসলে আর বলার নেই, সব বলার ভাষা আসলে কখনো না কখনো হারিয়ে যায় হ্যালো ইট নাইন টু জিরোতে, তেমনটাই হলো। আমাদের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট নাইন টু জিরোর আজকে এখানে ইতি টানতে চাই। যারা এতক্ষণ ধরে শুনলেন তাদের সবার কাছ থেকে আমরা শুধু দোয়া চেয়েছি এই মেয়েটার জন্য এবং একই সাথে পরিবারের জন্য। সবাই ভালো থাকুক আজকের এই পবিত্র রাতে, সবার উপরে রহমত নাজিল হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট নাইন টু জিরো। যারা এতক্ষণ কষ্ট করে আমাদেরকে শুনেছেন, সাহারি খেয়ে ঘুমোতে যাবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুভরাত্রি।
মা গো তোর কান্না আমি শুইতে পারি না, দোহাই মা আমার লাগা মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাগা আর কাঁদিস না, মা গো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাগা আর কাঁদিস না।
ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।